শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আরজি উদয় রয়েছি আপনার সাথে এই মুহূর্তে গাড়িতে বাড়িতে চলতি পথে যে যেখান থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জাগো এফএম এর বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা। এই মুহূর্তে আপনার সাথে রয়েছে আমার অনেক অনেক বন্ধু যারা কিন্তু আপনার জন্য তাদের জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স বলতে আজকে এই স্টুডিওতে এসেছে। আমরা এক এক করে তাদেরকে আপনাদের সাথে কানেক্টেড করব এবং তাদের কাছে থাকা ভৌতিক অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শোনাব। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম থেকে এই মুহূর্তে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনারা অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং একই সঙ্গে এই অনুষ্ঠানটি www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy এ দুটো ভেরিফাইড পেজ থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। যে যেখান থেকে অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। প্রাণ পটাটা নিয়ে যদি একটা কথা শুরুতেই বলে নিতে চাই, এটা মাঝে মধ্যে কনফিউজ করে দেয় কারণ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, বাট বাইট দেওয়ার পরে মনে হয় ইটস এ বিস্কিট। সো আপনারা যারা এখনো ট্রাই করেন নাই ট্রাই করে দেখবেন, আর যারা ট্রাই করেছেন অলরেডি তারা আমাকে টেক্সট করে জানাতেই পারেন। টেক্সটের কথা যখন আসলো তখন নিয়মটা বলে দিই, অনুষ্ঠান নিয়েও আপনি যদি কোনো মতামত দিতে চান সেক্ষেত্রে মোবাইলের মেসঅপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে যে FM স্পেস নাম স্পেস দিয়ে আপনার মনের কথা লিখে পাঠাবেন আমাকে 26969 এই নাম্বারটিতে। এছাড়া ফেসবুকেও তো কমেন্ট করতেই পারছেন, যেখানে বললাম www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy দুটো পেজে কিন্তু লাইভ হচ্ছে, লাইভের নিচে আপনি আপনার মূল্যবান কমেন্টটা লিখতেই পারেন। এই অনুষ্ঠানে যদি আপনার কাছে মনে হয় যে আপনার কাছে দুইয়ের অধিক তিনটা চারটা বা পাঁচটা ভৌতিক এক্সপিরিয়েন্স আছে যেগুলো আপনি নেক্সট এপিসোডে রেডিওতে এসে লাইভে বসে বলতে চান লক্ষ লক্ষ শ্রোতার কাছে, আপনার কাছে সেই প্যারানর্মাল যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে চান, সেগুলো শোনাতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে রেডিওতে। তার জন্য একটা নিয়ম আছে, জাস্ট ছোট্ট করে একটা টেক্সট করতে হবে। আপনার মোবাইলের রিসেপশনে চলে যান, গেট টাইপ করে ফেলুন শুরুতে আরবিএস লিখুন, স্পেস নিজের নাম লিখুন, স্পেস নিজের লোকেশন টাইপ করতে হবে অবশ্যই আপনি কোথায় থাকেন, আর একটা স্পেস দেবার প্রফেশন মানে আপনি কি করেন এই চারটা জিনিস শুধু লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তার মানে হলো শুধুমাত্র যারা আগামী পর্বে রেডিওতে এসে নিজেদের সাথে ঘটে যাওয়া, হতে পারে এই ঘটনা আপনার সাথে ঘটেছে, আবার হতে পারে না এটা আসলে আপনার সাথে ঘটে না, আপনি কালেক্ট করেছেন, আপনি শুনেছেন, আপনি জানেন এই রকমের বেশ কিছু ঘটনা আপনার জানা আছে, সেই ঘটনাগুলো আপনি রেডিওতে এসে বলতে চান, তাহলে ওই একই কাজ মোবাইলের মেসঅপশনে গিয়ে টাইপ করুন আরবিএস, বি ফর বল আরবিএস একসাথে লিখুন, স্পেস দিয়ে নিজের নাম লিখুন, স্পেস নিজের লোকেশন টাইপ করুন, আর একটা স্পেস দিয়ে প্রফেশন টাইপ করুন, আর কিছু লিখার দরকার নেই, জাস্ট আপনার মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে। আমাদের টিম মেম্বাররা নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবে এবং সেটা যদি যোগ্য হয় আপনাকে ইনভাইট করা হবে আগামী এপিসোডে, আপনি থাকবেন হট সিটে, আমরা শুনবো আপনার কাছ থেকে সেই ভৌতিক অভিজ্ঞতাগুলো। সো ভূত স্টুডিও নাম শুনেই বোঝা যায় এখানে ভূতুরে গল্প নিয়ে কথা হয়, প্যারানর্মাল ঘটনা নিয়ে কথা হয়। আমাদের চারপাশে এমন অনেক অনেক ঘটনা ঘটে যেটা আপনি বা আমি খালি চোখে দেখতেও পাই না, বুঝতেও পারি না, হয়তো অনেকে অনুভব করতে পারেন, অনেকে সেটা দেখে ফেলেন, সেই তাদের কাছ থেকে আমরা ঘটনাগুলো শুনে থাকি। অনেক সময় তারা আসেন না, তারা হয়তো বা শেয়ার করেছেন তাদের ছেলে মেয়ের কাছে, সেই ছেলেমেয়েরা অনেক সময় এখানে এসে সেই অভিজ্ঞতাগুলো বলে। বয়সে আপনি আমার ছোট হন, সমবয়সী হন কিংবা বয়োজ্যেষ্ঠ হন, আপনারা সবাই কিন্তু আমন্ত্রিত জাগো এফএমের এই অনুষ্ঠান ভূত স্টুডিওতে। আজকের এই এপিসোডে আমার সাথে প্রথম যে বন্ধুটি রয়েছে আমরা এখন তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
একটু জোরে কথা বলতে হবে, কি নাম আপনার?
আমি হচ্ছি সিয়াম।
সিয়াম
জি।
আচ্ছা, কোথেকে এসেছেন আপনি?
আমি এসেছি বাড্ডা থেকে।
কি করেন আপনি?
আমি একজন বিশেষ শিক্ষক।
শিক্ষক
জি।
চমৎকার, বিশেষ শিক্ষক
জি।
বিশেষ
শিক্ষক বলতে আমি হচ্ছি অটিজম যে বাচ্চারা তাদের শিক্ষক,
তাদেরকে শেখান। বাহ, চমৎকার একটা পেশার সাথে আপনি আছেন, খুব ভালো লাগলো এই কথাটা শুনে। এবং আমরা সবসময় বলি যে আমাদের চারপাশে এমন অনেক সন্তান বা অনেক মানুষ রয়েছেন যারা হয়তো অটিজমের এই সমস্যাটায় ভুগছেন, আমরা সবাই যদি তাদের পাশে থাকি তারাও কিন্তু একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই ব্যাপারটা বোধহয় পরিবার থেকে শুরু করে আশেপাশে আমরা যারা রয়েছি প্রত্যেকেই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে এই শিশুগুলো, এই মানুষগুলো আমাদেরই ভাই বোন, আমাদেরই পরিবারের সদস্য। সো তাদেরকে সবসময় সাপোর্ট দেওয়াটা এটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং দরকারি একটা কাজ। এবং আমি বিলিভ করি আমরা যদি সবাই তাদেরকে সাপোর্ট দিই তারাও কিন্তু আপনার আমার মতো স্বাভাবিক জীবনযাপন একেবারে অতিবাহিত করতে পারবে। তো আজকে আমার সাথে এরকম একজন টিচার রয়েছে, তিনি তাদের সাথে সম্পৃক্ত, এটা ভেবেই ভালো লাগছে। তো এখানে কেন আসতে ইচ্ছে হলো?
আমি অনেকদিন ধরেই আপনাদের ভূত স্টুডিও শুনি, আর আমার কাছে ভূতের এই গল্পগুলো কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমার বেড়ে ওঠা গ্রামে, তো গ্রামে এরকম ঘটনা ঘটে থাকে মাঝে মাঝে। সো এক মনে হলো যে এই আমি এত গল্প জানি, এই গল্পগুলো যদি জানাই কাউকে বা হয়তো স্টুডিওতে বসে বলি তাহলে ভালো লাগবে।
চমৎকার। আপনি আরেকবার আপনার নামটা শুনবো?
সিয়াম
রয়েছে আজকে আমাদের সাথে। সিয়ামের সাথে এখন আমরা কথা বললাম, সিয়ামের কাছ থেকে এখন আমরা ননস্টপ একের পর এক ভৌতিক অভিজ্ঞতা শুনবো, তারপরে আমরা অন্য কোনো বন্ধুর কাছে নিশ্চয়ই যাব। তো চলেন সিয়ামের কাছে যাই, একেবারে শুরু থেকে শুরু করি তার জীবনের ভৌতিক অভিজ্ঞতার কথা শুনি সিয়াম।
ধন্যবাদ উদয় ভাইয়া। আমার প্রথম গল্পটা শুরু করছি। প্রথম গল্প আমার নানুবাড়ির এলাকার। আমার নানুবাড়ি হচ্ছে বরিশালে, বরিশাল সদর উপজেলা। বরিশালের পার্শ্ববর্তী জেলা হচ্ছে ঝালকাঠি। আর ঝালকাঠি জেলার একটা পীরের দরগা হচ্ছে শশিনা। তো সেই শশিনাতে প্রতি বছর বিভিন্ন জেলা থেকে কাফেলা আসে তিন দিন ব্যাপী মাহফিলের জন্য। ওখানে প্রতি বছর তিন দিন ব্যাপী মাহফিল হয়। সো সেই অনুযায়ী আমাদের নানুবাড়ির যে গ্রাম, সেই গ্রাম থেকেও একটা কাফেলা যায়। প্রতিটা কাফেলাতেই প্রায় 30-40 জন মানুষ থাকে, তার মধ্যে একজন আমির থাকে। তো আজকের ঘটনাটা হচ্ছে সেই কাফেলা কেন্দ্রিক। দেখুন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছেন। আমাদের মানুষদের মধ্যে যেমন ভালো মানুষ আছে তেমন জিনদের মধ্যেও ভালো জিন দুষ্ট জিন এরকম আছে। তো কিছু কিছু জিনের স্বভাবই হচ্ছে তারা মানুষকে বিভিন্নভাবে বিরক্ত করে, ভয় দেখায়, এই স্বভাবটা তাদের মধ্যে থাকে। আচ্ছা, ঘটনায় ফিরে আসি। তো যখন সেই কাফেলা যাত্রা শুরু করে আমাদের গ্রাম থেকে, যাত্রাটা একদম স্বাভাবিক। তাদের সফর সঙ্গী ছিল প্রায় 30-35 জন, তাদের মধ্যে একজন আমির ছিলেন। তারা রীতিমতো আমাদের গ্রাম থেকে যাত্রা শুরু করে। শুরু করার পর, আচ্ছা মাঝখানে একটা কথা বলিনি, যেহেতু আমাদের বরিশাল নদীমাতৃক এলাকা, সো আমাদের ট্রলার যোগে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা রিচুয়াল আছে। তো যেহেতু একটা কাফেলা যেতে হলে তাদেরকে অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয়, বেডিং প্লাস রান্নার জিনিসপত্র, বাজার। সো তারা ডিসাইড করে যে তারা ট্রলারে করে যাবে। তো সেই অনুযায়ী তারা যাত্রা শুরু করে। তাদের ঠিকমতো যে পৌঁছায়, পৌঁছানোর পরে তিন দিন ব্যাপী সেখানে মাহফিল হয়। মাহফিল শেষে তারা যখন ফিরবে, যেদিন ফিরবে সেদিনে হচ্ছে তাদের মধ্যে থেকে একটা মানুষ মারা যায়। তো মারা যাওয়ার পরে সবাই একটু বিব্রত বোধ করে, একটু ভীত হয়ে যায় যে একটা মানুষ মারা গেল, তাদের কি নিয়ে নদী পথে ফিরবো, এটা একটা রিস্কি একটা বিষয়। তো তাদের মধ্যে যে আমির থাকে সে বলে দেয় যে আমরা যেহেতু লাশ নিয়ে যাচ্ছি, নদী পথে যাব আর আমাদের যেতে যেতে রাত হবে, তো আপনারা একটু সাবধানে থাকবেন। এবং যে হচ্ছে ট্রলারের মাঝিরা কিন্তু অনেক বিষয়ে অবগত থাকে যে একটা নদীতে কোন জায়গায় কি ধরনের বিপদ হতে পারে বা কোন পথে গেলে সুবিধা হবে, কোন পথে অসুবিধা, সেই বিষয়গুলো কিন্তু মাঝিরা অবগত থাকে সবকিছুতে। তো মাঝিরা হচ্ছে যখন ট্রলার যাত্রা শুরু করে ফিরতি পথে, তখন মাঝি বলে দেয় যে আপনারা এই আমরা যাচ্ছি, আমাদের এই পথের মধ্যে যাই হয়ে যাক না কেন, আপনারা কোনো বিরক্ত করবেন না, আমরা আমাদের মতো করে চলে যাব, আপনারা যা কিছু দেখবেন যা কিছু শুনবেন চুপচাপ থাকবেন, নিজেদের মতো থাকবেন, কোনো বিষয়ে কোনো বিরক্ত করবেন না, ঠিক আছে। কাফেলা যাত্রা শুরু করে। ওনাদের যাত্রা শুরু করে হচ্ছে আসরের নামাজ পড়ে। আসরের নামাজ পড়ে, এর মধ্যে বলে রাখি ওই লাশটার কিন্তু দাফনও, মানে কাফনও পরানো হয় না এবং গোসলও করানো হয় না, ঠিক আছে। এই যে আমাদের প্রতিটা ধর্মে মানুষ মারা যাওয়ার পরে তাকে সৎকার করা কিংবা শ্মশানে মানে পোড়ানো, এগুলা যে রিচুয়াল আছে এর পিছনে কিন্তু অনেক কারণ থাকে, ঠিক আছে। কোনো কোনো ধর্মে হচ্ছে কবরস্থ করে, কোনো কোনো ধর্মে পুড়িয়ে ফেলে, কিংবা কোনো কোনো ধর্মে জল সমাধি দেয় সমুদ্রে নিয়ে, এগুলোর পিছনে কিন্তু অনেক কারণ থাকে। আচ্ছা, ঘটনায় ফিরে আসি। তো সেই লাশটার গোসলও করানো হয় না এবং কাফনও পরানো হয় না, সেই লাশটাকে নিয়ে তারা সেইভাবেই যাত্রা শুরু করে। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। তো ঝালকাঠি এবং বরিশালের মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে কালিজিরা। তো কালিজিরা জায়গাটায় দুইটা নদী মিলিত হয়, একটা হচ্ছে কালিজিরা নদী আর একটা হচ্ছে আমাদের বরিশালের কীর্তনখোলা নদী। যেই জায়গায় এই নদী দুইটা একত্রিত হয় সেই জায়গাটা অনেক বড়, এতটাই দিগন্ত বিস্তৃত যে মনে হয় নদী এবং আকাশ একসাথে মিশে গেছে এমনটা মনে হয়। তো সেই জায়গায় আসার পর মাঝি সবাইকে আরো বেশি সাবধান করে দেয় যে এই জায়গাটায় আমরা পড়ে গেছি, আপনারা একটু বেশি সাবধান থাকবেন, এখন যাই দেখবেন আপনারা কিছু বলবেন না। তো সেই অনুযায়ী ট্রলার চলছে এবং সবাই নিজেদের মতো ছিল। হঠাৎ যখন মাঝরাতের দিকে সবাই দেখতে পায় যে নদীর একটা পারে কোন একটা মানুষ, বুজুর্গ ব্যক্তি, উনি সাদা জুব্বা পরা, মাথায় টুপি, পাকা দাড়ি, এই ধরনের একটা মানুষ নদীর পারে দাঁড়িয়ে হচ্ছে ওনাদেরকে ডাকছে, বলছে যে আমি বিপদে পড়েছি, আমাকে নিয়ে যাও। তো প্রথমবার সবাই সেই মাঝির দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী সবাই চুপ থাকার চেষ্টা করে। তারপর যখন উনি দ্বিতীয়বার আবার ডাকে তখন কেউ কেউ বলে ওঠে যে আচ্ছা এই মানুষটাও হয়তো আমাদের মতো মাহফিলে গিয়েছিল, বিপদে পড়েছে, আমরা ওনাকে নিয়ে নেই। তো মাঝি বলে যে এনাকে নেওয়াটা ঠিক হবে না, আপনারা ভেবে দেখেন, হয়তো এইটা আমাদের জীবনের একটা ভুল সিদ্ধান্ত হতেও পারে। তারপরও উনি ডাকাডাকি করতে থাকে। তো অনেক ডাকাডাকির পর এক পর্যায়ে বলে যে আপনি কেমন মানুষ, একটা আমরা তো দেখতে পাচ্ছি না, একটা বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়ে আছে, উনি হয়তো বিপদে পড়েছে, আমাদের কাছে তো ট্রলার আছে, আমরা ওনাকে নিয়ে নিলে কি বা এমন ক্ষতি হবে। তো সবার জোরাজোরিতে ট্রলার হচ্ছে মাঝি ট্রলারটা ভিড়ানোর পরে ওনাকে নেয়। নেয়ার পর উনি প্রথমে ট্রলারে ওঠে, ওঠার পর ট্রলারের বিভিন্ন জায়গা ঘুরে দেখার পর উনি হঠাৎ করে বলে ওঠে, আপনাদের মধ্যে কেউ একজন মারা গেছে, তাই না? এটা বলার পরে সবাই শকড যে আমরা তো আসছি ঝালকাঠি থেকে, ওনাকে উঠাইলাম মাত্র, উনি কিভাবে জানলো যে আমাদের মধ্যে কেউ একজন মারা গেছে, এটা কিভাবে সম্ভব? তারপরে উনি ঘুরতে ঘুরতে একটা সময় যেখানে লাশটা রাখা হচ্ছে একটা আলাদা জায়গায়, যেখানে মাঝির থাকার যে রুম সেই রুমে হচ্ছে লাশটা রাখা, সেখানে কয়েকজন বসে লাশটা পাহারা দিচ্ছেন এবং জিকির করতেছেন। উনি সেখানে যাওয়ার পর প্রথমে কিছুক্ষণ থাকে ওইখানে, তারপর লাশটাকে একটু ভালো করে দেখে। দেখার পর এক দুই ঘন্টা উনি এখানে স্পেন্ড করার পর সবার একটা বিশ্বাস অর্জন করে যে না ঠিক আছে আমি আছি। তারপরে বলে যে আপনারা সবাই ঘুমিয়ে পড়েন, আমি লাশটাকে পাহারা দিব। ঠিক আছে, সবাই সে অনুযায়ী ঘুমায় পড়ে। আরো কিছুক্ষণ যাওয়ার পর সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন শুনতে পায় যে ওই চেম্বার বা ওই রুম থেকে ভীষণ রকমের বোন ব্রেকিং সাউন্ড এবং মাংস খাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। এরপর সবাই খুঁজতে থাকে যে কি হলো, এরকম আওয়াজ কেন আসছে। তারপর কয়েকজন সাহস করে ওই রুমে যাওয়ার পর দেখে যে ওই মানুষটার চেহারা একদম বিভৎস হয়ে গেছে, ওই মানুষটা তার নখ দিয়ে খামছে সেই লাশটাকে খাচ্ছে, তার গাল দাড়ি বেয়ে বেয়ে রক্ত পড়ছে এবং সে ওই লাশের পেট থেকে শুরু করে বিভিন্ন অংশ টেনে হিঁচড়ে বের করে খাচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখার পরে তো সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আমির সাহেব বলে যে আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না, সবাই সবার মতো আয়াতুল কুরসি পড়তে শুরু করেন, দেন সবাই জিকির শুরু করে। এরপর মাঝি খুব দ্রুত যেভাবে সম্ভব তার ট্রলারটাকে পাড়ে নিয়ে আসার পরে সবাই যে যার মতো পালিয়ে যায়। ট্রলারটা ওইখানেই বাঁধা থাকে একদম নদীর চরে। তো যখন ভোরের আলো ফুটে ফজরের আজান হয়, ফজরের জামাত শেষ করার পরে তারা হচ্ছে ওই গ্রামের কিছু গ্রামবাসী নিয়ে এসে ওই ট্রলারটাকে উদ্ধার করে। ট্রলারে যাওয়ার পর উনি দেখে যে ওই লাশটা একদম অর্ধেক খাওয়া অবস্থায়, একদম ছিন্ন ভিন্ন অবস্থায় ওই লাশটা পড়ে আছে, আর ট্রলারের যে ওই রুমটায় বিভিন্ন জায়গায় রক্তের ছোপ, আর কেউ নাই, শুধু ওই লাশটা ট্রলারটার মধ্যে পড়ে আছে। তো ওনারা সবাই সাহস সঞ্চয় করে সেই ট্রলার নিয়ে গ্রামে ফিরে আসার পর একদম হই হই পড়ে যায় যে এরকম একটা ঘটনা ঘটছে, তো আমি তখন স্কুলে ছিলাম, স্কুল থেকে ফেরার পরে শুনি যে ওই বাড়ির অমুক আমার সম্পর্কে উনি নানা হয়, যে উনি নানাকে, নানা মারা গেছে, নানা মারা যাওয়ার পর ওনাকে ওনার লাশটা এইভাবে কোন এক জিন বা কোন কেউ খেয়ে ফেলছে। আমাদের গ্রামে এই টাইপের ঘটনা বল ঘটলে সেটাকে বলা হয় আদমখোর, যে আদমখোর হচ্ছে ওনার লাশ খেয়ে ফেলছে। তো খেয়ে ফেলার পরে ওনার লাশটাকে গ্রামে আনা হয়, আনার পর গোসল করাতে সবে অনেক ভয় পাচ্ছিল, তার মধ্যে আমাদের এক হুজুর আছে উনি ভীষণ সাহস নিয়ে ওই লাশটাকে গোসল করায় এবং কাফন পরায়। পরানোর পরে জানাজা দেয়া হয়, এরপরে ওনাকে যেখানে কবরস্থ করা হয় যে জায়গাটায়, সেই জায়গাটাতেও মানুষজন যেতে ভয় পেত। ওই জায়গাটাতেও মানুষ অনেক কিছু দেখত, যে কেউ দেখত যে সন্ধ্যাবেলা হেঁটে যাচ্ছে কোন একটা ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে, কিংবা কেউ দেখত যে ওইখানে কোন একটা কুকুর দাঁড়িয়ে আছে, কিন্তু সেটার আকৃতি স্বাভাবিক না, স্বাভাবিকের থেকে অনেক বড়। এই সমস্ত বিষয়ে মানুষ দেখে ভয় পেত। হয়তোবা এটাও হতে পারে যে মানুষ হ্যালুসিনেট করত, যে এরকম একটা ঘটনা ঘটছে ওই জায়গায় বা এরকম লাস্ট ওই মানুষ দেখছে, দেখার ফলে এই ঘটনাটা মানে ওনারা হ্যালুসিনেট করত। এই ছিল আমার প্রথম ঘটনা। আমি আমার দ্বিতীয় ঘটনাটি বলছি। যেহেতু আমার বেড়ে ওঠা গ্রামে, তো এই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা এইসব বিষয়ে আমার কিউরিসিটি অনেক বেশি। তো আমি যেখানেই বেড়াতে যাই বা যার সাথে আমার প্রথম দেখা হয়, আমি চেষ্টা করি তার মধ্যে যদি কোনো এরকম গল্প থাকে সেগুলো কালেক্ট করার। তো দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার মেঝো মামির বাবার বাড়ির। তো আমার মেঝো মামার বিয়ের পরে যখন আমরা তাদের বাড়িতে যাই, আমি আমার মামার সাথেই গিয়েছিলাম। তো তাদের বাড়িটা হচ্ছে একদম গ্রামে, আমার নানু বাড়ি হচ্ছে বরিশাল শহরের মধ্যে। তো আমার মামির, মেঝো মামির বাবার বাড়ি হচ্ছে একদম গ্রামে, আমাদের শহরের বাইরে। তো ওনাদের বাড়িতে প্রথম দিন তো বিয়ের অনুষ্ঠান, দ্বিতীয় দিন কোনো অনুষ্ঠান ছিল না, পরের দিন হচ্ছে বউ ভাত, এরকম সিস্টেম। তো দ্বিতীয় দিন সেদিন ওই বাড়িতে তেমন কোনো অনুষ্ঠান নেই। তো ওনাদের অনেক বড় একটা বাড়ি, বাড়ির সামনে হচ্ছে একটা পুকুর, পুকুরে পুকুর ঘাট। তো পুকুর ঘাটে আমার মামির যে ভাই, তিনি এবং আরো কয়েকজন গেস্ট, তার মধ্যে আমার মামির বোনের একটা ছেলে ছিল, তারপরে আমার নানুর যে বাবা তিনি, এরকম 8-10 জন বসে বসে বিভিন্ন গল্প করছি। তার মধ্যে আমার মামির যে ভাই, তিনি পেশায় হচ্ছে একজন ডোম। তো যখন জানতে পারলাম যে উনি একজন ডোম, তখন আমার মধ্যে একটা কিউরিসিটি কাজ করলো যে যারা ডোম, যারা লাশ কাটে, তাদের সাথে তো অনেক মিস্টিরিয়াস ঘটনা ঘটে, অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তারা হচ্ছে দেখে। তো তার কাছ থেকে কোনো একটা গল্প কালেক্ট করতে পারি কিনা। তো গল্পের ফ্লোতে আমি বলে ফেললাম যে মামা, আপনি তো ডোম, কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে যে লাশ কাটতে গিয়েছেন, আপনি এই ঘটনার কারণে ভীষণ বেশি ভয় পেয়ে গেছেন? তখন উনি একটা হাসি দিল যে আচ্ছা, তুমি যেটা জিজ্ঞাসা করছো এটা আমাদের জীবনে তো অহরহ ঘটে, মানে আমরা এটাকে লাইফের একটা স্বাভাবিক অংশ হিসেবে নিয়েছি। ঠিক আছে, তারপরে জিজ্ঞাসা করলাম আপনার একটা ঘটনা বলেন। তো উনি যেভাবে ঘটনাটা বলছে আমি সেটা সেভাবেই শেয়ার করি। আমার মামির বিয়ে হয়েছিল 2023-এ। তো ঘটনাটা 2023-এরই। উনি মানে চাকরি করে হচ্ছে বরিশালেরই একটা স্বনামধন্য মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের যে লাশ কাটার ঘর সেখানেই উনি জব করে। উনি থাকে সেই মেডিকেলের কাছাকাছি একটা বাসায়। তো ওনাদের ডিউটি হচ্ছে এমন যে ওনাদের 2 শিফট, 4 জন ওনারা কাজ করে, উনি এবং ওনার 3 জন কলিগ, তার মধ্যে 2 জন আর হচ্ছে নাইট শিফটে ডিউটি থাকে আর 2 জন ডে শিফটে ডিউটি করে, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট, এরকম হচ্ছে ওনাদের ডিউটির সিস্টেম। তো সময়টা ছিল বর্ষাকাল, অনেক বেশি বৃষ্টি যেই সময়টাতে হয়। এরকম একদিন উনি ওনার ডে শিফটের ডিউটি শেষ করেছেন, ডে শিফটের ডিউটি শেষ করার পরে উনি বাসায় ফিরেছেন। বাসায় ফেরার পরে উনি তো ওনার মতো রেস্ট নিচ্ছেন, ঘুমাচ্ছেন। হঠাৎ যখন রাত বারোটার বেশি, সেই সময় ওনার কাছে কল আসে যে এমার্জেন্সি কেস, একটা লাশ এসেছে আর আমাদের যে নাইট শিফটের যেই দুজন ডোম তারা আসতে পারেনি বৃষ্টির কারণে, তো আপনার বাসা যেহেতু কাছে আপনি চলে আসেন। তো উনি বাসা থেকে, মানে উনি ভীষণ বিরক্ত হচ্ছে, আমি আপনার আমার ডে শিফটে ডিউটি পালন করলাম, এখন আবার নাইট শিফটেও ডিউটি করতে যাব, কি লাইফ, এটা নিয়ে অনেক বিরক্ত হয়ে উনি বাসা থেকে বের হয়। বের হওয়ার পর যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে বাইরে, উনি রিক্সা পাচ্ছে না, বাসায় সামনে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তো রিক্সা পাচ্ছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে দেখে যে একটা রিক্সা আসতেছে, উনি ওই রিক্সাটায় ওঠে যে মামা মেডিকেলের সামনে যাবেন, উনি কোনো কথা বলে না, উনি জাস্ট নাকি ইশারা করে ওঠেন, এইভাবে একটা ইশারা করে। ইশারা করার পরে জিজ্ঞাসা করে যে আপনি মেডিকেলে যাচ্ছেন, আপনার কি কোনো আত্মীয় স্বজন অসুস্থ নাকি এত রাতে এই ঝড় জলের মধ্যে যাচ্ছেন? উনি বলে যে না, আমি মেডিকেলে জব করি। উনি ওনার পরিচয়টা দেয় নাই যে ডোম, কারণ ডোম বললে অনেকেই ঘাবড়ে যায়। তো উনি ওনাকে নিয়ে যাচ্ছে যাচ্ছে, তখন উনি বলে যে আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন, এটা তো সময়টা তো ভালো না, এই বৃষ্টির মধ্যে আপনি যাবেন তাও মেডিকেলে, আপনি মানে আমি না আসলে আপনার তো ভীষণ বিপদ হয়ে যেত। ঠিক আছে, ওনারা দুজন যাচ্ছে। যাওয়ার পরে উনি অনেক দূর চালিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে, যার পর উনি যখন ভাড়া দিবে তখন দেখে যে ওনার কাছে খুচরা নাই, ওনার কাছে 1000 টাকার নয়, তো খুচরা নাই। তারপরে উনি যে এত রাতে খুচরা কই পাবে, তারপর ওনাকে দেওয়ার চেষ্টা করে যে না ঠিক আছে আপনি 1000 টাকাই নিয়ে যান, আপনি আমাকে এই সময় নিয়ে আসছেন। উনি বলে যে না, আমি আপনার 1000 টাকা নিব না। তারপর উনি ভাড়া না নিয়ে চলে যায়। ঠিক আছে, চলে যাওয়ার পর উনি আসে, আসার পর দেখে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তো অ্যাম্বুলেন্স থেকে লাশ কয়েকজন নিয়ে লাশটাকে ধরাধরি করে নিয়ে আসে। নিয়ে আসার পর উনি ওনার পোশাক পরিবর্তন করে ওনার যে ডিউটির পোশাক সেই পোশাক পরে নেয়, এবং ওনার যেই জিনিসগুলো লাগবে লাশ কাটারগুলো জন্য সেগুলো কালেক্ট করে। কালেক্ট করার পরে উনি যখন ওনার রুমে প্রবেশ করে তখন দেখে যে একটা 25 কি 30 থেকে এমন বয়সে একটা যুবক বয়সে একটা ছেলের লাশ, যেই ছেলেটাকে মানে বোঝা যাচ্ছে যে এই মানুষটাকে খুন করা হয়েছে, মানে এমন বাজেভাবে খুন করা হয়েছে যে ওনার ফেসটা একদম থেতলে গেছে, যে ওনার ফেস বোঝা যাচ্ছে না যে এই মানুষটা আসলে কে। আচ্ছা, উনি ওনার যে ডিউটি সেটা পালন করা শুরু করে। প্রথমে উনি লাশটাকে খোলে, খোলার পর ওনার প্রথম যেই জায়গা থেকে উনি পোস্টমর্টম শুরু করে সেই জায়গা থেকে পোস্টমর্টম করতে থাকে, উনি দেখে যে এই মানুষটাকে এতটা মর্মান্তিকভাবে আঘাত করা হয়েছে যে কোনো জায়গায় আঁচড়, কোনো জায়গায় খামচি, কোনো জায়গায় কামড়, মনে হচ্ছে যে এই মানুষটাকে সত্যি কোনো অস্ত্র বা যন্ত্র দিয়ে আঘাত করা হয় নাই, এই মানুষটাকে কোনো নৃশংস জানোয়ার হয়তো খুবলে খুবলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, ওনার কান ছিঁড়ে নিয়েছে, ওনার চোখ একদম গলে গেছে, ওনার নাক একদম পিসি অবস্থায়, ওনার বিভিন্ন জায়গায় থাপ্পড়ের দাগ, আঁচড়ের দাগ, বিভিন্ন দাগ, এগুলো দেখে উনি ঘাবড়ে যায়। তারপর ওনার সাথে যে কলিগ ওনাকে ডাকে যে দেখো এই লাশটার এই বাজে অবস্থা, তখন উনি ডাক্তারকে রিপোর্ট করে যে ডিউটি ডক্টর যে ছিলেন যে এই মানুষটার এই বাজে অবস্থা। তারপরে উনি ওনারা দুইজন মিলে কোনো রকমে পোস্টমর্টম করে পোস্টমর্টম রিপোর্ট তৈরি করে। পোস্টমর্টম রিপোর্টে ওনাদেরকে অনেক কিছু লিখতে হয়, যেমন নখের বিভিন্ন অংশ রাখতে হয় যে নখে যে উনি তো খুন হয়েছে সেই খুনির কোনো মানে কোনো আলামত থাকে কিনা বা কোনো চুল বা কোনো কিছু পাওয়া যায় কিনা, এই অংশগুলো উনি কালেক্ট করে করে হচ্ছে পোস্টমর্টমটা করে। পোস্টমর্টম করার পরে যখন বাসায় ফিরে তখনই ওনার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো ওনার সাথে ঘটতে থাকে। যখন বাসায় আসে তখন আসার পর ওনার রুম একদম অন্ধকার ছিল, ওনার রুমে উনি একা থাকতেন আর কেউ থাকতেন না। উনি আসার পর দেখে যে ওনার রুমটা কোন একটা সুন্দর ফুলের গন্ধে ভরে গেছে, যে কোন ওনার রুমে উনি এমন না যে উনি পারফিউম দিয়ে গেছে বা কিছু, এরকম কোনো ঘটনা ঘটে নাই, বন্ধ রুম, সেই বদ্ধ রুমের মধ্যে উনি দেখেছে ওনার রুমটা পারফিউমের গন্ধে বা কোন একটা ফুলের গন্ধে পুরা রুমটা ভরে গেছে। উনি সেটাকে অ্যাভয়েড করে যে না ঠিক আছে ফুলের গন্ধ ছিল, ইটস ফাইন। উনি ওনার মতো মাঝরাতে এসে ঘুমিয়ে পড়ে, তো ঘুমিয়ে পড়ার পরে যেহেতু বৃষ্টি উনি গায়ে একটা কাঁথা দিয়ে কাঁথা মুড়ি দিয়ে এমন ঘুমিয়েছিল। উনি হঠাৎ করে ফিল করে যে ওনার কাঁথাটা কেউ একজন আস্তে আস্তে করে পায়ের দিক থেকে টানতেছে, টানতে টানতে যখন ওনার হাঁটু পর্যন্ত চলে আসছে তখন উনি ঘুম ভেঙে ওঠে যে কি হচ্ছে, আমি তো রুমে একা, আমার কাঁথাটা এভাবে কেন সরে যাচ্ছে। তারপর উনি ওনার কাঁথাটা যখন টান দিতে যাবে, মানে উনি যখন টান দিতে যাবে তখন হঠাৎ করে হ্যাচকা একটা টানে ওনার কাঁথাটা একদম মাটিতে পড়ে যায় বেড থেকে। তখন উনি ভয় পায় যে কি হলো, আমার কাঁথাটা এভাবে সরে যাওয়া তো স্বাভাবিক না। উনি মনে মনে দোয়া টোয়া পড়ে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে যখন ঘুমায় তখন উনি স্বপ্নে দেখতে থাকে যে কোনো একটা যুবক, তার সে একদম টান টান হয়ে শুয়ে আছে, তার বুকের ঠিক এক হাত উপরে সেই যুবকটা শূন্যে ভেসে আছে। তার চেহারা বোঝা যাচ্ছে না, তার বডি অবয়বটা বোঝা যাচ্ছে যে একটা যুবকের অবয়ব, কিন্তু তার চেহারাটা একদম কালো, চেহারাটা অন্ধকারের মতো, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তার বডিটা বোঝা যাচ্ছে কিন্তু চেহারাটা বোঝা যাচ্ছে না, সে হাওয়ায় ভেসে আসে, ভেসে আছে একটা মানুষ তার সম্মুখে এমন হাওয়ায় ভেসে আছে। সে স্বপ্নে দেখছে এই জিনিসটা। দেখার পর উনি অনেক চেষ্টা করে যে আমি চোখ খুলবো, ঘুমটা ভেঙে উঠবো, যে উনি দোয়া দুরুদ পড়ার চেষ্টা করে, উনি ওনার শক্তির সর্বোচ্চ চেষ্টা করে যখন আল্লাহ শব্দটা বলতে পারে তখন ওনার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে উঠে দেখে যে ওনার রুমটা একদম স্বাভাবিক, আশেপাশে কিচ্ছু নেই। তো উনি মাঝরাতে উনি মনে করে যে না, আমার রুমে আমি যদি ঘুমাই এরকম ঘটনা আরও হয়তো ঘটতে পারে। ঠিক আছে, একটা সিগারেট ধরাই, উনি সিগারেট ধরায় ফোনে কোরআন শরীফের আয়াত বা রেকর্ড যেটা থাকে সেটা শুনতে থাকে। এইভাবেই উনি হচ্ছে ওনার রাত পার করে দেয়। প্রথম দিন এরকম যায়, উনি ওনার ঘটনাটা কারোর সাথে শেয়ার করে না। দুই একদিন এরকম যায়। যাওয়ার পরে উনি আবার ওনার বাসায় স্বাভাবিক জীবনযাপন, ওনার ডে শিফটের ডিউটি শেষ করে রাতে যখন ঘুমাতে আসে তখন দেখে যে ওনার বাসা হচ্ছে ছয়তলায়। ওনার বিভিন্ন ওনার যে জানালা, জানালার গ্লাস, ওনার ছাদ, বিভিন্ন জায়গায় শূন্য থেকে ঢিল আসতেছে, বিভিন্ন ঢিল ছুটতেছে। উনি বুঝতে পারে না যে এই বিল্ডিং এ, এই শহরের মধ্যে এত জনবহুল একটা জায়গায় কে এরকম ঢিল ছুটবে। হঠাৎ ঢিল ছুটতেছে, জানালায় এসে পড়তেছে। উনি ওনার যে যে ঢিলগুলো আসছে সেগুলো সে কালেক্ট করে রাখছে যে এরকম ঢিল ছুটছে। আচ্ছা, সেদিন সেই ঘটনা যায়। এরপর উনি শেয়ার করতে শুরু করে যে ওনার কলিগ বা আশেপাশের যে মানুষ, যে বাড়িওয়ালা থাকে তাদের কাছে শেয়ার করতে শুরু করে যে এরকম আমি একটা জিনিস দেখছি এবং ঢিল ছোড়া শুরু করছে। তারপরে সবাই বলে যে আচ্ছা আমরা বিষয়টা দেখতেছি, আপনি এটা কোনো হুজুর বা কাউকে জানান। তো উনি ওনার ব্যস্ততার কারণে হুজুর বা কাউকে জানাতে পারেনি। তো তারপরের দিনের ঘটনা এরকম, উনি বাসায় আসে, আসার পর সেদিন ঝুম বৃষ্টি, হঠাৎ করে কারেন্ট চলে যায়। উনি ফিল করে যে ওনার যে দরজাটা সেটা আস্তে আস্তে করে খুলতেছে। উনি ভিতর থেকে কিন্তু দরজার ছিটকি নেই, আটকেই ঘুমিয়েছে। তারপর ওনার দরজাটা আস্তে আস্তে করে কেউ খুলে পুরো দরজাটা ক্যাচ ক্যাচ একটা শব্দে দরজাটা খুলে যায়। দরজাটা খোলার পরে একটা কালো অবয়ব ওনার রুমের মধ্যে ঢুকতে থাকে, আস্তে আস্তে করে ঢুকে। আর উনি সজাগ, জিনিসটা দেখতেছে, কিন্তু ওনার শরীরের এমন কন্ডিশন উনি মনে হয় যেন কোনো একটা শক্তি ওনার হাত পা মুখ সবকিছু চেপে ধরে আছে। উনি জিনিসটাকে দেখতেছে, শুধু দেখতেছে, কিন্তু উনি কিচ্ছু বলতে পারছে না। উনি অনেক ভয় পাচ্ছে, ভয়ে ওনার গলা শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন হার্টবিট এত বেশি বেড়ে গেছে যে ওনার হার্ট বুঝি এখন ওনার বুক থেকে বেরিয়ে আসবে। তো এমন একটা সিচুয়েশন, উনি শুধুমাত্র এই জিনিসটাকে দেখতেছে, কিচ্ছু বলতে পারতেছে না। উনি দেখে যে কালো একটা অবয়ব ওনার পর্যন্ত আসছে, ওনার রুম একদম খাট পর্যন্ত চলে আসছে। যখন উনি জিনিসটাকে আর টলারেট করতে পারতেছে না, তখন অনেক জোরে একটা চিৎকার দেয় এবং চিৎকার দেওয়ার পর ওই জিনিসটা সরে যায়। উনি আয়াতুল কুরসি পরে, আয়াতুল কুরসি পরে একটা তালি দেয়। আমরা অনেকেই শুনেছি যে আয়াতুল কুরসি পড়ার পর আমরা যখন তালি দেই, তখন ফেরেশতারা যতদূর পর্যন্ত ওই তালির আওয়াজ যায় ততদূর পর্যন্ত ওই জিনিসটাকে ফেরেশতারা প্রোটেক্ট করার চেষ্টা করে। দেন উনি আবার ওনার রুম থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে উনি ওনার ছাদে চলে যায়। ছাদে যাওয়ার পর একটা সিগারেট ধরায় এবং ফোন করে ওনার বাসায় ঘটনাটা জানায় যে এরকম এরকম ঘটতেছে। দেন উনি ওনার বাসায় চলে যায়। যাওয়ার পর এক সপ্তাহ বাসায় থেকে আসে। থেকে আসার পর উনি ওনার একটা ছোট ভাইকে নিয়ে আসে যে এই বাসায় থাকতে আমার ভীষণ ভয় করছে, আমার একটা ছোট ভাই। উনি ওনার ছোট ভাইকে নিয়ে আসে। ওনার ছোট ভাই সমেত উনি তিন চার দিন থাকে। তো ওনার ছোট ভাই যখন ওনার সাথে ছিল, ওনার সাথে কোনো রকমের কোনো সমস্যা হয় না, ওনার একদম স্বাভাবিক। ওনার ছোট ভাই রুমে একা থাকতেছে, সে ল্যাপটপ টিপতেছে, সে ফোন টিপতেছে, সবকিছু একদম স্বাভাবিক। উনি রাত করে এরকম বাসায় ফিরে দিনের ডিউটি করে ওনার ছোট ভাই তিন চার দিন থাকার পরে চলে যায়। ওনার কাছে মনে হয় আচ্ছা এই ঘটনা তখন ঘটেছে, এখন বুঝি আর ঘটবে না কোনো কিছু। উনি ওনার ছোট ভাই চলে যায়। চলে যাওয়ার পর এরকম একটা বৃষ্টির রাত, ভীষণ বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে। তো ওনার হঠাৎ ওনার কারেন্ট, ওনার যে চার্জার লাইটটা ছিল সেটার আলো চার্জ শেষ হয়ে গেছে। তো উনি এরকম ছাদে ওঠে। ওঠার পর ওনার বিল্ডিং এর পাশেই ছিল একটা কবরস্থান, সে কবরস্থানের বড় একটা গাছ। সেই গাছটা থেকে উনি দেখে যে কোনো একটা অবয়ব, যার মিনিমাম চারটা হাত পা, একটা বানর যেভাবে হাত পা দিয়ে গাছে ওঠে ঠিক সেইভাবে উঠতেছে, কিন্তু বিস্তৃতভাবে একদম ভয়ানকভাবে উঠতেছে এবং গড়গড় একটা আওয়াজ করতেছে ওই অ্যানিমেলটা। আর কয়েকবার উঠতেছে আবার পিছলে পড়ে যাচ্ছে, উঠতেছে আবার পিছলে পড়ে যাচ্ছে। যেহেতু ওনার বাসাটা চারতলায়, চারতলার ছাদে, আর ওই গাছটা প্রায় তিনতলা সমান, ওই প্রাণীটা যখন তিনতলা অলমোস্ট উঠে গেছে, সেই সময় উনি একটা চিৎকার দিয়ে ওনার সিগারেট, মানি ব্যাগ, মোবাইল সবকিছু ফেলে রেখে ছাদ থেকে হুড়মুড় করে নেমে যেদিকে দু চোখ যায় একদম চিৎকার করতেছে আর দৌড়াইতেছে। তখন রাত ১২টার বেশি। চিৎকার করতে করতে উনি একটা চায়ের দোকানে গিয়ে বসে। বসার পর উনি এক গ্লাস পানি খায়, তারপর একটা সিগারেট নেয়। নেয়ার পর উনি চা বিক্রেতা যিনি ছিলেন উনি বুঝতে পারছে যে উনি হয়তো ভয় পাইছে কোনো কারণে, ওনাকে বসায়। বসানোর পরে চা দেয়, সিগারেট দেয়, কিছুক্ষণ বসায়। বসানোর পর জিজ্ঞাসা করে আপনার কি হয়েছে। উনি বলতে চায় না যে চা বিক্রেতাকে, কারণ ওনার সাথে কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো এইভাবে ঘটতেছে, উনি এগুলা দেখতে দেখতে একদম ফেড আপ যে কিভাবে বলবে সবাইকে, বললে অনেকে বিশ্বাস করতে চায় না, বা কারণ উনি ওনাকে আর বলে না। উনি ওইখানেই পুরো রাত পার করে দেয় চায়ের দোকানে বসে বসে। তারপরে উনি ওনার বাসায় যায় না কয়েকদিন, ওনার কলিগ বা ফ্রেন্ডের বাসায় এরকম থাকে। তখন চার পাঁচ দিন থাকার পরে আবার উনি যখন ওনার বাসায় যায়, সেদিন একদম শেষ ঘটনাটা ঘটে। এটাই ছিল ওনার জীবনের সব থেকে ভয়াল রাত। উনি এরকম ঘুমিয়ে থাকে, উনি ভয় তো পাচ্ছেই, ওনার ঘুম আসতেছে না। যখন মাঝরাত, তখন উনি দেখে যে আবার আগের মতো তার দরজাটা খুলে গেছে। খুলে যাওয়ার পর কোনো একটা কালো অবয়ব ওনার বিছানা পর্যন্ত আসছে, আসতেছে আসতেছে আসতেছে। আসার পরে একদম ওনার মুখ পর্যন্ত চলে আসছে, জিনিসটা হাওয়ায় ভাসতেছে। তার মুখ, সেই মামার মুখ বরাবর, এবং তার বুক মানে পিঠ সব মানে এক হাত উপরে সেই অবয়বটা ভাসতেছে। অবয়বটা হচ্ছে কোন একটা যুবকের অবয়ব, কিন্তু তার মুখটা বোঝা যায় না যে স্বাভাবিক মানুষের মুখ ফেস কোন একটা কিছু, এই জিনিসটা বোঝা যায় না। সেই মানুষটা তাকে বলে যে আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আপনার সাথে আমার না বলা কিছু কথা বলতে এসেছি। উনি ভীষণ ভয় পায়, ভয় পেয়ে ওনার মধ্যে যতটুকু শক্তি ছিল সেই শক্তি দিয়ে কিল কুশি লাথি মারতে থাকে। যেহেতু ওনার সাথে এই জিনিসটা একদম কন্টিনিউসলি ঘটছে, সেহেতু এই সে আমার মামা আর কি এই জিনিসটার সাথে একটু ইউজ টু হয় এবং একটু সাহস সঞ্চয় করে তাকে একদম কিল খুশি মারতেছে। মারতে মারতে একটা সময় ওই জিনিসটা একদম উড়ে গিয়ে ছিটকে গিয়ে জানালা দিয়ে বাইরে পড়ে। উনি বলে যে আমি অনুভব করছিলাম যে ওই জিনিসটা খুব বেশি ভারীও না বা খুব বেশি হালকাও না, একটা কাগজ বা কাপড় উড়ে গিয়ে বাইরে পড়লে যেরকম সেরকম ভাবে বাইরে গিয়ে পড়েছে। পড়ার পরে ওই জিনিসটা বাইরে থেকেই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ সময় ওনার দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে থাকার পরে আবার নিজের মতো, আমি তো ভয় পাচ্ছি, নিজের মতো দরজা খুলে এক দৌড়ে বাইরে চলে আসি। চলে আসার পর ওই বাসায় আর না আমি এর একটা বিহিত করে তারপর ওই বাসায় ঢুকব। তারপর উনি ওনার গ্রামের বাড়িতে চলে আসে। গ্রামের বাড়িতে আসার পর একজন হুজুরকে এরকম ভাবে পুরো ঘটনাটা বলে। তারপর বলে যে হুজুরকে নিয়ে উনি হচ্ছে ওই বাসায় আসে। আসার পরে হুজুর ঘরটাকে বন্ধক দেয় আর বলে যে আপনি সেদিন যেই লাশটাকে দেখেছিলেন বা তার সাথে হচ্ছে একটা ভালো জিন ছিল, সেই জিনটা এই মানুষটার সাথে ছিল, কোনো একটা খারাপ বা দুষ্ট জিন আপনি যেই মানুষটাকে পোস্টমর্টম করেছেন সেই মানুষটাকে কোনো কারণে মেরে ফেলেছে, অনেক বিশ্রীভাবে মেরে ফেলেছে। সেটা হচ্ছে সেই দুষ্ট জিনটা আপনাকে জানাতে চেয়েছিল যে এই মানুষটার মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, সেইটা কথাটা বলার জন্যই হয়তো আপনার কাছে এসেছিল। আমি ঘরটা বন্ধ করে দিলাম এবং আপনার শরীর বন্ধ করে দিলাম, এই ঘটনা আপনার সাথে আর কখনো ঘটবে না, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। ভাইয়া, আমি আমার পরের ঘটনাটি বলছি। পরের ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। এই ঘটনাটা আমার কালেক্ট করা, আমার মায়ের কাছ থেকে শোনা। এই ঘটনাটা অবশ্য অনেক পুরনো, আমার জন্মেরও আগের। তো এই ঘটনাটা হচ্ছে আমার মায়ের নানু বাড়ির। আমার মা যখন স্কুলে পড়তেন তখন উনি ওনার নানু বাড়িতেই ছিলেন, যেহেতু ওনার নানু বাড়ি থেকে স্কুলটা কাছে তো উনি ওই বাড়িতেই থাকতেন। তো আমার নানু বাড়ি, আমার মায়ের নানু বাড়ি হচ্ছে ওই গ্রামের মধ্যে বড় একটা বাড়ি, যেমন একটা সামনে মাঝখানে উঠুন চার চারপাশে দশটার মতো ঘর, তো এরকম। তো ওনাদের পরিবারটাও অনেক সম্ভ্রান্ত একটা পরিবার ছিলেন। তো ঘটনাটা হচ্ছে আমার মায়ের যে বড় মামা তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে বেদে সম্প্রদায় যারা তারা কিন্তু আসে বিভিন্ন অসিলায় যে আমার মেয়ের বিয়ে বা আমার অমুককে সাপে কেটেছে এই জন্য আমাদেরকে একটু সাহায্য করুন, কিছু চাঁদা দিন, এই কারণে বেদে সম্প্রদায় যারা ওনারা কিন্তু মাঝে মাঝেই গ্রামের বিভিন্ন বাড়িতে আসে। তো সেরকম ওই বাড়িতে একজন একটা বেদে সম্প্রদায়ের একটা দল আসে। আসার পরে আমার যে মায়ের নানু বাড়ি, তাদের যে ঘর, সেই ঘরে ঢোকে। ঢোকার পর আমার মায়ের যে সব থেকে ছোট মামা তাকে দেখার পর বলতেছে যে আমার মায়ের যে নানু তাকে বলতেছে যে আপনার এই ছেলেটা এত বেশি শুকনো, এই ছেলেটার না বাতাস লাগছে। যেহেতু মহিলা মানুষ সে বিশ্বাস করছে যে বাতাস লাগছে, আচ্ছা কেন এরকম হচ্ছে। তারপর উনি বলে ও হয়তো অমুক দিন অমুক মঙ্গলবার কোন একটা ভাঙা কবরের মধ্যে প্রস্রাব করছে, সেই কারণে ওর হচ্ছে বাতাস লাগছে, বাতাস লাগার কারণে ও হচ্ছে এরকম এত শুকনা, সে আর মোটা সোটা হয় না বা বৃদ্ধি পায় না, এই কারণে এরকম হয়েছে। তারপরে বলে যে ওর যে দোষটা লাগছে, এই বাতাসটা লাগছে, এটা হচ্ছে আমরা কাটাইতে পারবো। তো বলে যে কাটানোর জন্য কি লাগবে, তারপরে বলতেছে যে কাটানোর জন্য তো অনেক কিছু লাগবে, একটা পাট ভাঙা নতুন শাড়ি লাগবে, জানের বদলে জান দিতে হবে। তারপরে আমার মায়ের নানু জিজ্ঞেস করে যে জানের বদলে জান বলতে কি, তারপরে বলে একটা আস্ত খাসি দিতে হবে জীবিত। তারপরে বলতেছে খাসি তো এই মুহূর্তে জোগাড় করা সম্ভব না, আপনাদেরকে আমি একটা মোরগ দিতে পারি। তারপরে বলে মোরগ, আচ্ছা ঠিক আছে তাহলে মোরগ দিন, আর লাগবে হচ্ছে 1001 টাকা। ওই সময় 1000 টাকা কিন্তু অনেক, একজন গৃহিণীর কাছে 1000 টাকা অনেক বড় বিষয়। সে তার অল্প অল্প করে জমানো যে টাকা সেটাই সে দিতে রাজি হয়েছে। তো উনি যে বিদেশ সম্প্রদায়ের যে মহিলা ছিলেন, উনি এই সব জিনিসগুলো চাওয়ার পর এর মধ্যেই আমার আম্মুর যে বড় মামা তিনি বাড়িতে আসে। আসার পর তার মাকে বলে যে কি ঘটনা, এই এত মানুষজন ওনারা আসছে বাড়িতে, কি ব্যাপার কি হয়েছে। তারপরে বলতেছে যে তোর ছোট ভাই, ছোট ভাইয়ের নাকি এরকম বাতাস লাগছে, ও নাকি এরকম গত মঙ্গলবারে একটা ভাঙা কবরে নাকি প্রস্রাব করছে, সেই কারণে নাকি ওর বাতাস লাগছে, এ কারণে ও আর হচ্ছে এরকম, ও এত শুকনা। তারপরে উনি খেপে যায় যে কি বলে, এগুলোর কোনো ভিত্তি আছে? একটা মানুষ শুকনা তার কারণে, কোনো বাতাস লাগার কারণে কোনো মানুষ শুকনা, এটা হইতে পারে? তারপরে বলে যে ঠিক আছে, উনি যেহেতু বলছে এরকম হতে হতে পারে, তাই না, মহিলা মানুষ উনি বিশ্বাস করে নিছে যে এরকম হতেও পারে। তারপরে বলে আচ্ছা এই জিনিসটা গেছে, ওনারা নাকি দোষ কাটাইতে পারবে, দোষ কাটাতে কি কি লাগবে। তারপর উনি দেখে যে এরকম মোরগ, পাট ভাঙা শাড়ি, 1000 টাকা এগুলো দিচ্ছে। তারপরে উনি খেপে যায় যে কি বলেন, এত কিছু লাগবে, এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরে উনি একটা পর্যায়ে যে বেদে সম্প্রদায়ের যে কয়েকজন মহিলারা ছিলেন তাদের সাথে উনি একটা খারাপ আচরণ করে, যে আপনারা কি মগের মূল্য পেয়েছেন, বললেই এসব দিতে হবে, যে আপনাদেরকে আমরা এটা দিব না, ওর যদি সত্যি কোনো সমস্যা থাকে আমরা হুজুর দেখাবো। তো উনি অনেক একটা সময় অনেক বেশি খারাপ আচরণ করে বেদে সম্প্রদায়ের ওই মহিলাদেরকে বাসা থেকে নামিয়ে দেয়। তারপর উনি যাওয়ার সময় বলে যায় যে তুই যে কাজটা করলি এটা কিন্তু ভালো করলি না, তোকে এই জন্য পস্তাতে হবে। শোন একটা ভবিষ্যৎবাণী করে যাই তোদের ব্যাপারে, এই বাড়িতে একদিন সবগুলো পোড়ামাটির ঘর হবে, পোড়ামাটির ঘর হওয়ার আগে এই বাড়িতে একটা মসজিদ হবে, আর সেই মসজিদ হওয়ার আগে তোর বংশ নির্বংশ হবে, এটা বলে যায়। তো এই বিষয়টা আমার আম্মুর যে বড় মামা সে বলে হ্যাঁ ঠিক আছে, আপনারা বলছেন বলছেন ঠিক আছে, আপনাদের ভবিষ্যৎবাণী কতটা সত্য হয় আমরাও দেখে নিব, ঠিক আছে। স্বাভাবিক জীবন স্বাভাবিকভাবেই চলছে। তো এই ঘটনার প্রায় 1 সপ্তাহ পর থেকে দেখা যায় যে আমার মায়ের যে বড় মামা উনি রাস্তাঘাটে চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যেমন উনি রাত করে বাজার থেকে ফিরতেছে, ফেরার পথে উনি দেখে যে অনেক ঝাঁকে ঝাঁকে কুকুর দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু কুকুরের আকৃতিগুলো কুকুরের মতো না, মানে অনেক বড় আকৃতির, অনেক বেশি বড় বড় কুকুর ওনার দিকে আক্রমণ করতে এগিয়ে আসতেছে। উনি ভয় পাচ্ছে, ভয় পাওয়ার পর উনি কোনো একটা বাড়িতে ঢুকে আশ্রয় নিচ্ছে বা এরকম কিছু। তো উনি যখন দেখে যে ওনাই রাত করে বাজার থেকে বাড়ি ফিরলে এরকম সমস্যা হয়, তো উনি আর একা বাড়ি ফিরতে সাহস করে না, উনি দুইজন বা একজন যখন ওনারা এক হচ্ছে তখন ওনারা হচ্ছে উনি বাড়িতে ফিরে এরকম কিছু। তারপর উনি মানে বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয়, যেহেতু গ্রাম অঞ্চল এরকম কুকুর বা শেয়াল থাকতেই পারে। তো তারপর দিন যায়, তখন উনি ওনার বাড়িতে যখন উনি থাকে তখন ফিল করে যে কোনো একটা শক্তি, যে ওনার বাড়ির কাছে একটা তেঁতুল গাছ আছে, ওনাকে সেই জায়গায় ওনার নাম ধরে ডাকতেছে যে অমুক তুমি এইখানে আসো, বা এইখানে আসলে তুমি এই জিনিস পাবা, ওনাকে একটা প্রলোভন দেখায়। তো উনি বিষয়টাকে মানে একজন হুজুরকে জানায় যে আমি না এরকম এরকম স্বপ্নে দেখছি, বা আমাকে ডাকতেছে ওই তেঁতুল গাছের নিচে, আমি যদি যাই তাহলে আমাকে এই এই জিনিস দিবে। তো হুজুর ওনাকে বলে দেয় যে আপনি ওনাকে একটা আমল দিয়ে দেয় যে আপনি এই আমলটা করবেন, তাতে ঘুমানোর আগে এই জিনিসটা করে ঘুমাবেন, তাহলে আপনার এই সমস্যাগুলো আর হবে না। উনি সেরকম আমল করতে থাকে, তারপরে ওনার এরকম এই যে সমস্যাগুলো, উনি ওনার বাড়িতেও রুমের মধ্যেও এরকম সমস্যা হওয়া শুরু করে। উনি একদিন এরকম ইসে আছে, গরুকে খাবার দেওয়ার জন্য খড় কেটে রাখছে, খড় স্তূপ করে রাখছে, হঠাৎ করে দেখে যে ওনার খড়গুলো মধ্যে আগুন জ্বলে গেছে, সব খড়গুলো পুড়ে গেছে। আবার ওনার অনেক রাজহাঁস ছিল, দেখে যে একটা একটা করে ওনার রাজহাঁসগুলো সব কেউ একজন মানে কোনো একটা প্রাণী বা কিছু ওনার রাজহাঁসগুলোর মানে গলা একদম কামড়ায় ছিঁড়ে ফেলছে বা এরকম কিছু। প্রথমে ওনার রাজহাঁসগুলো সব শেষ হওয়া শুরু করে, তারপর ওনার অনেক কবুতর ছিল, ওনার কবুতরগুলো আস্তে আস্তে মেরে ফেলা শুরু করে, এরকম ঘটনা ঘটে। তারপরে ওনার মুরগিগুলো মেরে ফেলে, এরপরে আসে ওনার যে গোয়ালে গরু থাকে সেগুলোকে মেরে ফেলে, এরকম ঘটনা ঘটা শুরু করে। তারপরে উনি আবার হুজুরের কাছে যায় যে এরকম দেখেন, এরকম তো আমার প্রথমে রাজহাঁস থেকে শুরু করে আমার গরু পর্যন্ত গেল, এরকম কোনো একটা কারণে এগুলো মারা যাচ্ছে। তারপরে হুজুর ওনাকে আবার কিছু পানি পড়া দেয়, তাবিজ দেয়, কিছু আমল দেয় যে এই আমলগুলো আপনি সবসময় করবেন, এই তাবিজগুলো আপনার কাছে রাখবেন। ওনাকে দেওয়ার পরে উনি সেই অনুযায়ী আমল করতে থাকে, কিন্তু উনি যতক্ষণ আমল করে বা তাবিজ কাছে রাখে, যতক্ষণ ওনার পানি পড়া উনি কন্টিনিউয়াসলি খাচ্ছে, ততক্ষণ ওনার এই বিষয়গুলো একটু কম থাকে। যখনই ওই জিনিসগুলো সে বন্ধ করে দেয়, তখনই তার সাথে আবার খারাপ ঘটনা ঘটা শুরু করে। তারপরে এরকম কয়েক মাস যাওয়ার পরে সে অসুস্থ হওয়া শুরু করে, তার অনেক বেশি জ্বর থাকে, কন্টিনিউয়াসলি জ্বর থাকে, আবার ওনার একদম খাওয়া দাওয়া রুচি কমে যায়। সেই মানুষটা একদম একজন মানে স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষ থেকে সেই মানুষটা একদম রোগা পাতলা শুকনো, মানে ওনার বডি স্ট্রাকচার অনেক বেশি ভাঙতে শুরু করে। তারপর উনি হুজুরকে জানায় যে আমি তো মানে এরকম হচ্ছে আমার সাথে, তো হুজুর ওনাকে নিয়ে হচ্ছে ভারে বসে যে আপনার কি সমস্যা আমি দেখব। তারপরে উনি খুঁজে পায় যে উনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে কোনো এক বিধবা নারীর সিঁদুর, হিন্দু মহিলার সিঁদুরের মাধ্যমে ওনাকে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে ওনার প্রথমে এই যে হাঁস মুরগি গরু এগুলো মারা গেল, তারপর ওনার উপরে অ্যাটাক করেছে। যেহেতু উনি এই হুজুরের দ্বারস্থ হয়েছে, হুজুর ওনাকে বিভিন্ন আমল দিয়েছে, সেই আমলগুলোর কারণে উনি হচ্ছে কিছুদিন ভালো ছিল, কিন্তু উনি যখনই আমলগুলো শেষ করে তখনই এই খারাপ জিনিসটা তাকে অ্যাটাক করে। তারপরে উনি ওনার হুজুরকে বলে যে এখন কি করার আছে। তারপরে বলে জিনিসটা অনেক দিন যেহেতু হয়ে গেছে, তখন আমি চেষ্টা করব আপনাকে প্রোটেক্ট করার জন্য। তারপরে বলে যে উমুক এরকম একটা তারিখ দেয় যে সেই তারিখে আপনি কিছু কিছু জিনিস এক জায়গায় করে রাখবে, তার মধ্যে বলা হয় যে তিনটা কড়ি, তারপরে হচ্ছে খাসির কলিজা, দুইটা কবুতরের বাচ্চা, আর একটা হচ্ছে মাটির কলস, আর একটা কুড়াল, এই জিনিসগুলো আপনি জোগাড় করে রাখবেন। আচ্ছা, উনি সেই জিনিসগুলো জোগাড় করে রাখে। রাখার পর ওনারা সেই রাতে হচ্ছে হুজুর ভারে বসে, বসার পরে উনি সেই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা কাটানোর চেষ্টা করে। উনি হুজুরের যে পোষা জিন থাকে তাকে জিজ্ঞাসা করে যে ওনাকে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে বা ওনাকে যে বানটা দেয়া হয়েছে সেটা কীভাবে কীভাবে কাটানো হবে। তারপরে বলে যে ওনার বাড়ির পিছনে যে তিনটা আম গাছ আছে, সেই আম গাছে তিনটা বড় বড় পেরেক মারা হয়েছে, সেই পেরেকগুলো হচ্ছে প্রথমে তুলে ফেলতে হবে। তারও একটা নির্দিষ্ট নিয়ম বলে দেয় যে এই এই নিয়ম করার পরে আপনারা সেই পেরেকগুলো তুলে ফেলবেন এবং এই বাড়িটাকে বন্ধক দিবেন, এবং উমুক দিন বা একটা নির্দিষ্ট দিন বলে দেয় যে সেই উমুক দিনের আগে আপনি উমুক পুকুরে এই দুইটা কবুতরের বাচ্চা জবাই করে ফেলে দিয়ে আসবেন। যদি এই কাজগুলো আপনারা করতে পারেন, তাহলে এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কাটানো সম্ভব। তারপরে হুজুর সেদিন চলে যায়, তারপরে ওনার সাথে এরকম খারাপ ঘটনা ঘটতে থাকে। উনি স্বপ্নে দেখে যে ওনাকে সেই তেঁতুল গাছের কাছে কোনো একটা শক্তি ডাকতেছে যে তুমি এই জায়গায় আসো, তাহলে তোমাকে এই সম্পদ দিব, এটা দিব, সেটা দিব। হুজুর ওনাকে বলে দেয় যে আপনি কোনোভাবেই যখন আপনাকে ডাকবে তখন আপনি যাবেন না, গেলে আপনার প্রাণ সংশয় আছে। তো উনি যায় না, তো উনি ওনার আমল বা বিভিন্ন জিনিসে অটল থাকে। সেই দিন চলে আসে, আসার পরে হুজুর ওনাকে নিয়মগুলো বলে দেয় যে আপনি এই এই নিয়ম করে সেই গজার লোহা বা সেই পেরেকগুলা হচ্ছে আপনি তিনটা আম গাছ থেকেই তুলবেন, তোলার পর এই জায়গায় গিয়ে এই এই দোয়া পড়ে এই এই আমল করে সেই কবুতরের বাচ্চাগুলো জবাই করে পুকুরের মধ্যে ফেলে আসবেন, আর আপনি পিছনে ফিরে তাকাবেন না, একদমই পিছনে ফিরে তাকাবেন না, আপনি এই কবুতরের বাচ্চাগুলো ফেলে চলে আসবেন। তারপরে উনি সেই আমল করে, আমল করতে যাওয়ার সময় উনি অনেক বাধার সম্মুখীন হয়। ওনার বাড়ির সামনে একটা বড়ই গাছ ছিল, উনি যখন যায় চারিদিকে কিচ্ছু না, একদম শান্ত পরিবেশ। সেই মুহূর্তে একদম বড়ই গাছের মধ্যে মনে হয় যেন ঝড় তুফান উঠছে, এরকম পাতা টাতা বড়ই টড়ই একদম পড়ে একদম বাজে অবস্থা। উনি সেই ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পরেও উনি সেই জায়গায় যায়, সেই আম গাছের পেরেক তেনোটাই তুলতে উনি সম্মুখীন হয়। তারপর উনি যখন সেই কবুতরের বাচ্চা দুইটা নিয়া পুকুরের দিকে যাচ্ছে, তখন সে দেখতে পায় যে কোনো একটা শক্তি তাকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। চারদিক থেকে অনেক আওয়াজ যে যাইস না, এখানে গেলে তোর বিপদ হবে, এরকম কথা উনি শুনতে পায়। উনি তারপরও অনেক সাহস সঞ্চয় করে দুটা কবুতরের বাচ্চা ওই জায়গায় বসে জবাই করে পুকুরের মধ্যে ফেলে দিয়ে আসে। ফেলে দিয়ে আসার পর উনি যখন ফিরবে, তখনই ঘটে সব থেকে ভয়ঙ্কর ঘটনা। উনি দেখতে পায় কোন একটা অবয়ব যার উচ্চতা 10 হাতেরও বেশি তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে এইবারের মতো বেঁচে গেলি, পরের বার তোকে যদি বাগে পাই তখন আর জীবিত রাখবো না, সেই দিনই তোর শেষ দিন। উনি তারপরও সাহস সঞ্চয় করে উনি বাড়ি ফিরে আসে এবং ফিরে আসার পর ওনাকে হচ্ছে গোসল দেওয়ানো হয়। গোসল দেওয়ার পরে উনি বাড়িতে আসে এবং আসার পরে প্রথম কিছুদিন উনি স্বাভাবিক ছিল, তারপর থেকে উনি ওনার অনেক জ্বর, তো উনি বিভিন্ন অসুখ বিসুখের কারণে উনি আর ওনার মানে এই জিনিসটার সাথে সার্ভাইভ করতে না পেরে উনি প্রায় 1 মাসের মধ্যে মারা যায়। এই ছিল আমার ঘটনা। আমি আমার শেষ ঘটনায় যাচ্ছি। এই সমস্ত ঘটনাগুলোই ছিল গ্রামের, কিন্তু এইবারে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে একদম শহরের। আমরা অনেক সময় ভাবি যে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা বিভিন্ন জিনিস, এগুলো হয়তো যেই জায়গাটা একদম জনশূন্য বা যেই জায়গাটা অনেক বেশি গ্রাম সেই জায়গায় ঘটবে, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের এই যে শহর, এই যে কোলাহল, এর মাঝেও কিন্তু অনেক সময় এই ঘটনাগুলো ঘটে থাকে। ঘটনাটা আমাদের বরিশাল শহরের। আমাদের যে বাসাটা, সেই বাসার সামনে একটা জায়গা ছিল, জায়গাটা একদম ফাঁকা। সেখানে আমরা যখন ছোট ছিলাম তখন ক্রিকেট খেলতাম। তো কোনো একটা ডেভেলপার কোম্পানি সেখানে একটা বিল্ডিং করে, বড় 10 তলা একটা বিল্ডিং। সেই বিল্ডিংটা অনেক হাইটেক একটা বিল্ডিং করার পরে ওনারা সেই বিল্ডিং এর ফ্ল্যাট হচ্ছে বিক্রি করে। তো একটা নতুন পরিবার, তাদের সদ্য বিয়ে হয়েছে এরকম একটা পরিবার একটা নতুন ফ্ল্যাট কিনে। তো যখন বিল্ডিংটা তৈরি করে তখনও ওই যে ডেভেলপার কোম্পানি ওনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যখন রাতে কনস্ট্রাকশন সাইডে লেবাররা কাজ করতো তখনও ওনারা অনেক মানে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতো। ওনারা সব থেকে বেশি যে জিনিসটা দেখতো যে কোনো একটা মেয়ে ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন অন্ধকার জায়গায় অন্ধকার ছাদের মধ্যে হাঁটতেছে, ওনারা এই জিনিসটা অনেক বেশি পরিমাণে দেখত। আবার যারা ক্রিকেট খেলতে যাইতো তারাও দেখত যে দেয়ালের উপরে বা কোনো জায়গায় কোনো একটা মেয়ে ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। এই জিনিসটা ওনারা অনেক বেশি ফেস করত। তো তখন বিল্ডিং তোলা হয়, বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাটেই প্রায় মানুষজন উঠে গেছে, অনেক মানুষ। তো একটা সময় ওই পরিবারের যে পুরুষ সদস্যরা ছিল, উনি তো বাইরে থাকতো, অফিসে চাকরি করত। তো যেই মহিলা উনি বাসায় থাকতেন, উনি এরকম এশার আজানের সময়, এশার আজান দেওয়ার পরে উনি উজু করতে চলে যায় যে নামাজ পড়বে। তো উনি ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে ফিরে আসার পরে উনি দেখে যে ওনার বেডরুমে, ওনার বেডে ওনার মতোই একটা মানুষ, ওনার মতোই একটা মেয়ে শুয়ে আছে। সেম ওনার কাপড়, ওনার স্ট্রাকচার, ওনার মতোই কয়েকজন শুয়ে আছে। উনি দেখে ভয় পেয়ে যায় যে কে এই রুমে, কে আসলো, রুম তো বাইরে থেকে তালা দেয়া। তো উনি ওনাকে ডাকে যে কে তুমি, জোরেই ডাকে। তো ওই মানুষটা সম্পূর্ণ 360 ডিগ্রি ওনার মাথাটা ঘুরে ওনার দিকে তাকায়, আর তাকানোর পর ওনার চেহারাটা দেখতে পায় যে সেম ওনার চেহারা। ওই মেয়েটা এই জিনিসটা দেখে একদম ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে উনি বাইরে চলে আসে, সবাইকে জানায় যে এরকম একটা ঘটনা ঘটছে, যে আমি আমার রুমে এরকম একটা জিনিস দেখতে পাইছি। দেখার পর উনি বলে যে ঠিক আছে, তুমি হয়তো হ্যালোসিনেশন করছো। তো ওনার সিসি ক্যামেরা চেক করে যে ওনার বাসার ভিতরে কেউ ঢুকলো কিনা বা কিছু একটা, ওনার সিসি ক্যামেরায় কিছুই দেখতে পায় না। তো উনি হ্যালোসিনেশন করেছে এইটা বলেই ওনারা ওই মেয়েটাকে সান্ত্বনা দেয়। দেওয়ার পর উনি ওরকম 3-4 দিন যাওয়ার পর উনি আবার এরকম বাজে বাজে স্বপ্ন দেখতে শুরু করে। দেখে যে ওনার রুমেই ওনার মতো একটা মেয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, ওনাকে বিভিন্নভাবে বিরক্ত করছে। ওনার মতো চেহারার একটা মেয়ে ওনাকে সবসময় বিরক্ত করছে কন্টিনিউয়াসলি। তারপর ওনারা হচ্ছে হুজুরকে ডেকে আনে, ডেকে আনার পর হচ্ছে ওই বাসাটা বন্ধক দেয়। বন্ধক দেওয়ার পর থেকে ওনার এরকম আর কোনো ঘটনা ঘটে না। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম।
অনেক অনেক ধন্যবাদ সিয়ামকে। সিয়ামের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনছিলাম। সিয়াম এখন চলে যাবে, আরো একজন গেস্ট নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে কানেক্টেড হবে। তার আগে আমরা কিছু টেক্সট পড়ে নিতে চাই। আমাদের সাথে নীল আকাশ যুক্ত হয়েছে। উদয় ভাই, খুব ভালো লাগছে ভূত স্টুডিও শুনতে, থ্যাংক ইউ। আমাদের সাথে তামান্না রয়েছেন, তিনি মিরপুর থেকে আমাদের অনুষ্ঠানটা দেখেন, তিনি সেটাই জানিয়েছেন, ধন্যবাদ তামান্না। সাব্বির হোসেন যুক্ত হয়েছেন বাড্ডা থেকে, ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা অনুষ্ঠান, থ্যাংক ইউ। যুক্ত হয়েছেন আমাদের সাথে অসীম, তিনি আমাদের পুরনো বন্ধু, আজকে আমাদের এই অনুষ্ঠানটা তার ভালো লাগে সেটাও জানিয়েছেন। আলভি বলেছেন আমি আসতে চাই ভূত স্টুডিওতে, নিয়মটা আরেকবার বলবে? অবশ্যই। আপনার কাছে যদি দুইয়ের অধিক, 3টা বা 4টা মিনিমাম এই ধরনের ভূতুরে গল্প থাকে যেগুলো আপনি রেডিওতে এসে আগামী পর্বে বলতে চান, তাহলে এখনই আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন। আমি আবারও বলছি, শুরুতে RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন আমাদেরকে 26969 নম্বরে। অবশ্যই নিজের মোবাইল থেকে SMS টি পাঠাবেন, আমাদের টিম মেম্বাররা পরবর্তীতে আপনার সেই নম্বরে যোগাযোগ করবে। আপনার গল্পগুলো প্রথমত ফোনে শোনা হবে, সেগুলো প্রচারযোগ্য মনে হলে অবশ্যই আপনাকে আগামী পর্বে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো হবে। আজকে কিন্তু আমাদের সাথে আরো বেশ কিছু অতিথি রয়েছে, তাদের কাছ থেকেও আমরা বেশ কিছু ভৌতিক ঘটনা শুনবো। বাট এই মুহূর্তে আমার একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, ব্রেকের পর যখন ব্যাক করব তখন আমাদের সাথে আজকের এই এপিসোডের দ্বিতীয় যে গেস্ট রয়েছেন তিনি কিন্তু কানেক্টেড হয়ে যাবেন। সো আপনি কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো FM 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এর গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এর গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিও নিয়ে। আমরা বিরতির আগে বলেছিলাম যে আমাদের দ্বিতীয় গেস্ট কিন্তু চলে আসবে এবং তিনি অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছেন। আমরা এখন তার সাথে কথা বলবো, তার সাথে একটু পরিচিত হব, তারপর তার কাছে থাকা তার অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই শুনব। কি নাম বন্ধু আপনার?
মোহাম্মদ মিনহাজুল ইসলাম।
মিনহাজুল ইসলাম, কি করেন আপনি?
আমি একজন স্টুডেন্ট, আমি মাদ্রাসায় পড়ালেখা করছি।
মাদ্রাসায় পড়ছেন, মাশাআল্লাহ। কোথা থেকে এসেছেন?
আমি এসেছি গাজীপুর থেকে।
গাজীপুর থেকে? গাজীপুর কোথায়?
গাজীপুর, এটা হচ্ছে চান্দুরা পল্লী বিদ্যুৎ।
কেন মনে হলো যে আমি জাগো এফএম এ যাব, ভূত স্টুডিওতে গল্প বলবো?
আমি গল্পগুলো 2018 সাল থেকে শুনি আপনাদের, তো আমার এটা শুনতেও ভালো লাগে এবং আমি আরো অভিজ্ঞতা আছে আমার, যেগুলো আমি নিজের চোখে দেখেছি এবং আমি আমার বন্ধুদের থেকে শুনেছি, তো সেগুলোকে আপনাদের সামনে একটু প্রকাশ করতে চাচ্ছিলাম।
আপনার নামটা আরেকবার বলুন।
মোহাম্মদ মিনহাজুল ইসলাম।
মিনহাজুল, সো মিনহাজুল আজকে আমাদের সাথে সেই গাজীপুর থেকে ছুটে এসেছে। আমাদের স্টুডিও কিন্তু ঢাকার বাড্ডাতে। সো এত দূর দূরান্ত থেকে কেন বন্ধুরা আসে জানেন? শুধুমাত্র আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য, আপনাদেরকে কিছু চমৎকার ভৌতিক অভিজ্ঞতা দেওয়ার জন্য। কারণ আমাদের রিসার্চ বলছে যে এটা এমন একটা টপিক, ভূত প্রেত ভৌতিকতা কিংবা প্যারানর্মাল বিষয়গুলো, এটা সব বয়সী মানুষ পছন্দ করে। স্কুলের স্টুডেন্ট, কলেজের বন্ধু, মাদ্রাসার বন্ধু, ইউনিভার্সিটি পড়ুয়া বন্ধু, কিংবা চাকরিতে জয়েন করে ফেলেছে যে এই ভাই বোনগুলো রয়েছে, অথবা তার চেয়েও বড় একজন এখন হয়তো বাবা কিংবা মা হয়ে গেছেন, কিংবা দাদা দাদু, তাদের সবার কাছেই ভালো লাগে। মানে এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক, এই টপিকে শুনতে বসলে আমাদের শুনতে ইচ্ছে করে। এবার বিশ্বাস করবেন কি করবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকের এপিসোডে আমাদের সাথে দ্বিতীয় যে গেস্ট রয়েছেন, তার কাছ থেকে আমরা এখন শুনব তার জীবনের অভিজ্ঞতাগুলো। চলুন এবার একেবারে নন স্টপ একের পর এক অভিজ্ঞতা শুনি। আর এরই ফাঁকে বলে রাখি, আগামী পর্বে যদি আপনি রেডিওতে আসতে চান, আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান, তাহলে আমার এই বন্ধুর মতো আপনার নিজের মোবাইল ফোনের মেসেজে চলে যাবেন। গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন। তার আগে একদম শুরুতে আরবিএসটা লিখতে হবে। আরবিএস স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, এই চারটা জিনিস টাইপ করে এসএমএস টি পাঠাবেন। আমাদের একটা নাম্বার আছে 26969, এই নাম্বারে আপনি পাঠিয়ে দিন। নিশ্চয়ই আগামী পর্বে আপনার সাথে ওইভাবে লাইভে কথা হবে। অনুষ্ঠানটি এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম, অর্থাৎ বাংলাদেশের এফএম রেডিওগুলোর মধ্যে যতগুলো রেডিও আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কাভারেজ এই মুহূর্তে যে রেডিওটি আপনাকে দিচ্ছে তার নাম হচ্ছে জাগো এফএম। এই মুহূর্তে বাংলাদেশে অনেক রেডিও রয়েছে যাদের হয়তো 10টি স্টেশন রয়েছে, কিন্তু তার ম্যাক্সিমাম স্টেশনগুলো শাট ডাউন রয়েছে, মানে সেগুলো শোনা যায় না। হয়তো আমরা শুনি যে এই রেডিওটির কক্সবাজারে শোনা যায়, এই রেডিওটি সিলেটে শোনা যায়, বাট বাস্তবতা হচ্ছে শোনা যেত, বাট জাগো এফএম 94.4 তার লিসেনারদের কথা বিবেচনা করে একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে। কথা দিয়েছিলাম 2016 সালে যখন আমি প্রথম মাইক্রোফোনের সামনে বসি, যে শুধু ঢাকাতে থাকবো না, একটু একটু করে এগিয়ে যাব। আমরা কিন্তু সেই কচ্ছপের গতিতেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি, কারণ আমার কাছে মনে হয় আস্তে আস্তে সবার কাছে পৌঁছাই, হঠাৎ করে পৌঁছে ছিটকে যাওয়ার চাইতে। তো সেই চেষ্টাটাই আমরা করছি। আমরা ঢাকা থেকে কুমিল্লায় গিয়েছি, কুমিল্লা থেকে এখন চট্টগ্রামেও চলে গিয়েছি, এবং চট্টগ্রাম থেকে অনেক অনেক বন্ধুরা আমাকে মানে প্রায়শই কমেন্টস করেন, ভালো লাগে যে চট্টগ্রামের বন্ধুরা আস্তে আস্তে ভূত স্টুডিওর সাথে পরিচিত হচ্ছেন। এবং প্রত্যেকের মধ্যে একটা আফসোস ছিল যে আমাদের এখানে একসময় একটা ভৌতিক প্রোগ্রাম কোনো এক রেডিও করত, তারা বন্ধ করে দিল, এরপর থেকে আর আমরা ভূতের প্রোগ্রাম শুনতে পাই না। বাট চট্টগ্রামের বন্ধুদের কাছেও আমরা জানাতে চাই, আমরা এসেছি আপনাদের সাথে দীর্ঘদিন থাকতে, এখন আপনি আপনার এই বন্ধুকে আপনার পাশে রাখবেন কিনা, ইটস আপ টু ইউ, বিকজ আই বিলিভ যে চট্টগ্রামের বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানগুলো পছন্দ করে বলেই চিটাগাং এ স্টেশনটা হয়েছে এবং সেখান থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। তো চলুন আজকের এই এপিসোডে আমরা আরো কিছু দুর্ধর্ষ ঘটনা শুনে নেই আমার এই বন্ধুর কাছ থেকে। শুনি আপনার কাছ থেকে প্রথম ঘটনাটা।
ধন্যবাদ উদয় ভাইয়া, আমি আমার প্রথম গল্পটি এখন আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আমার প্রথম গল্পটি হচ্ছে আমি আমার এক ফ্রেন্ডের থেকে শুনেছি। তো আমার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। তো সে কুড়িগ্রামে এক সময় ছিল, যে সময়ে ওখানে অনেক জঙ্গল ছিল, অনেক ঝাড়ঝোপ ছিল। তো এখানকার একটা জঙ্গল ছিল যেখানে মানুষ বিকালবেলা হলে আর কি ওখানে যাইতে পারত না। ওখানে গেলে হয়তো কোনো অশরীরী তাদেরকে কিছু করত, আর যেও যাইতো সেও আর ফিরে আসার মতো হতো না, হয়তো সে অক্ষত থাকতো বা সে আহত থাকতো, এমনও কেউ আছে যারা মারা যেত। তো শহরে অঞ্চলের দুজন ছেলে, তারা দুজনই আর কি ওই গ্রামে যায়। গ্রামে যাওয়ার পর ওই গ্রামের যে প্রধান, তার থেকে এগুলো গল্পগুলো শোনে এবং তার এটা বিশ্বাস করতে চায় না। তাদের এটা বিশ্বাস হয় না যে এই গ্রামে কিছু অশরীরী আছে, কেননা তারা জেনারেল শিক্ষিত ছিল। তো ওই দুজন ছেলে, তারা দুজন ওই জঙ্গলে যাওয়ার জন্য একদিন একটু সিদ্ধান্ত নেয়, বলে যে আমরা ওই জঙ্গলে যাব, গিয়ে দেখব যে ওই জঙ্গলে আসলে কি হয়। তারপরে ওনারা দুজন ওই জঙ্গলে যাওয়ার জন্য একদিন ডেট নেয়, ডেট নিয়ে ওই ডেটে ওনারা দুজন বের হয়ে যায় সন্ধ্যাবেলা আর বিকালবেলার দিকে। তো বিকালবেলার দিকে উনি যাওয়ার সময় দেখে যে আকাশটা কিরকম কালো হয়ে যাচ্ছে। তো এরকম স্বাভাবিকভাবে হয় যে কোনো কিছু কোনো জায়গায় যেতে যদি আপনি নিয়ত করেন তখন দেখবেন যে কেমন একটু ঘটকা লাগবে আপনার কোনো ভয়ঙ্কর জায়গায় যেতে চাইলে। তো তারপর হচ্ছে ওনারা দুইজনে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে জঙ্গলে যাওয়া শুরু করে, তখনই দেখে আকাশটা কিরকম কালো হয়ে আসছে। তারপর ওনা ওটা কোনো মেটার নেয় না, কারণ তখন বর্ষাকাল ছিল, হয়তো বৃষ্টি হবে, স্বাভাবিক এটা বৃষ্টি হওয়া, বর্ষাকালে ওয়েদারটা যেরকম থাকে ওরকমই ছিল, সেই জন্য তারা কিছু মনে করেনি। তারপর ওরা দুইজনে জঙ্গলের দিকে রওনা দেয়, জঙ্গলের দিকে রওনা দেওয়ার পর জঙ্গলে প্রথমে প্রবেশ করে, প্রবেশ করার পর দেখে যে জঙ্গলটা একবারে নির্জন, ওখানে কিছু নেই, কোনো পশু পাখিও নেই, এমনকি ওখানে একটি পাখির ডাক পর্যন্ত নেই। গ্রামের জঙ্গলে গুলোতে গেলে আমরা পাখির ডাক শুনতে পাই, কিচিরমিচির ডাক শুনতে পাই, কিন্তু ওখানে কিছুই নেই। তো ওরা এটা মেটার মনে করে না, কারণ জঙ্গলের পাখি নাও থাকতে পারে, হয়তো অন্য জায়গায় গিয়েছে বা খাবার সন্ধানে গিয়েছে। তারপরে তারা জঙ্গলটা একটু ঘুরে দেখার জন্য পরিকল্পনা করে যে আমরা একটু জঙ্গলটা পরিদর্শন করব, যে আমাদের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে হবে। তা পরবর্তী সময় ওনারা দুইজন ওই জঙ্গলে ঘোরাফেরা শুরু করে। জঙ্গলে ঘোরাফেরাকালীন তারা কিছুই দেখতে পায় না এবং তারা মনে করে যে এই জঙ্গলে আসলে কিছু নেই। তারা এটা ভেবে মনে করে আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করে, আরেকটু ভিতরে গিয়ে তারা দেখে যে ওখানেও কিছু নেই। তো অবাক করা বিষয়, গ্রামের সকলের থেকে শুনেছে যে ওনারা নাকি বিকালের পর ওই জঙ্গলে যেতে পারতো না, তো তারা তো এসে কিছু দেখেনি, তো সেই বিষয়ে তারা তো এটা বিশ্বাস করতে চাচ্ছে না। পরবর্তী সময়ে তারা ওখান থেকে চলে আসার জন্য সিদ্ধান্ত নেয়, তখন তারা দেখে যে পিছনে কিরকম একটু শব্দ হচ্ছে, যেরকম কোনো কিছু হাঁটলে, কোনো জীবজন্তু হাঁটলে শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। তো তারা কোনো ভয় পায় না, মনে করছে হয়তো যে শিয়াল টিয়াল হবে বা কোনো বন্য কুকুর হবে বা কোনো বন্য প্রাণী, যেটা কারণে ওখানে শব্দ হচ্ছে, হাঁটা চলার শব্দ হচ্ছে। তো তারা ওটা কোনো মেটার মনে করে না, তারা আরো এগিয়ে যায় এবং বাড়ির দিকে ফেরার জন্য তারা প্রস্তুত হয়। তো তারা বাড়ির দিকে ফেরার সময় খেয়াল করে যে তাদের পিছনে কেউ একজন আসছে, তারা মনে করেছে বন্য কোনো প্রাণী হবে। এখন তাদের পরিকল্পনা একটু ভাঙছে যে কেন আমাদের পিছনে তারা আসবে, কেন বন্য কুকুর হলে তো আমাদের দিকে একটু সাইডে থাকবে, তো তারা কিসের জন্য আমাদের সামনে আসবে। তারপরে ওনারা দুজন একটু পিছনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিছুই দেখতে পায় না, পিছনের দিকে সম্পূর্ণ ফাঁকা ছিল, পুরো জঙ্গল ফাঁকা ছিল, যেখানে পাখির ডাক নেই সেখানে আর অন্য কোনো প্রাণী আসবে কিভাবে। তো সে দুজন মানুষ, সে দুজন ছেলে, তারা যাওয়ার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়, রেডি হয়ে আবার হাঁটা শুরু করে। তারপর আপনার ওই যে জঙ্গলের ভিতর যে জিনিসটা শব্দ করতেছিল সেই জিনিসের শব্দটা আরো বেড়ে যায়, তখন তারা একটু ভয় পায়। তার বন্ধু বলে যে বন্ধু দেখো পিছন থেকে কেমন যেন শব্দ আসছে, এই শব্দটা কি কোনো অশরীর নাকি? তখন তার বন্ধু বলে না না হতে পারে, সেটা হয়তো কোনো প্রাণী হবে যে আমাদের পিছু নিচ্ছে, হয়তো খাবারের সন্ধানে, সে আমাদেরকে হয়তো খাবার মনে করেছে, এটা মনে করে তো একটু জোরে হাঁটা দেয়। তখনই পিছন থেকে কেমন বিকট শব্দ আসে, যেটার মাধ্যমে জানা যায় যে পিছনে সামনে যে দুজন ছিল তাদেরকে কেউ যেন ইঙ্গিত করছে, বলছে তোমরা যেও না, তোমরা এখানে এসেছো, তোমরা এখানেই থাকো। পরবর্তীতে তারা এরকম ইঙ্গিত শুনে একটু ভয় পেয়ে যায় যে এখানে কেউ নেই, এখানে একটি জানোয়ার পর্যন্ত নেই, সেখানে এই মানুষ কিভাবে আসবে, একটু ঘাবড়ে যায় এবং তারা একটু দৌড়াতে শুরু করে। তো দৌড়াতে দৌড়াতে এক সময় হয় কি, প্রথম যে বন্ধু সে একটু খেয়াল করে দেখে যে তার বন্ধু তার সাথে নেই। তার বন্ধু যেহেতু তার সাথে নেই, তার একটা ভয় পাওয়ারই কথা, সে পিছন দিকে তাকিয়ে দেখে তার বন্ধু একটু স্লো হয়ে গেছে, সে আর হাঁটতে পারছে না, এবং জঙ্গলের পথটা এতই দীর্ঘ হয়ে গেছে যে তাদের কাছে মনে হচ্ছে তারা যতটুকু পথ এসেছে তাকে তার থেকে দশ গুণ বেড়ে গেছে সে পথগুলো। তখন তারা দুইজন আর কি পিছনের জনকে দেখলো, সে সামনের জন দেখে একটু ঘাবড়ে গেল, বললো যে বন্ধু তাড়াতাড়ি আয়, নাহলে তো তোকে মনে হয় অশরীরী কিছু করে ফেলবে। পরবর্তীতে সে আবার দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে একসময় খেয়াল করে তার বন্ধুরা পায়ের শব্দ আসছে না, কেমন যেন একটা বিকট শব্দ আসছে। তখন সে পিছন থেকে খেয়াল করে যেটা আর কি বলেছিল, যে আমি যখন পিছন থেকে খেয়াল করি তখন দেখলাম যে একটি অশরীরী আমার বন্ধুর শরীরের উপরে শুয়ে আছে এবং তার যে জিহ্বা আছে সেটা আমার বন্ধুর মুখ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে এবং আমার বন্ধুর পেট ক্রমাগত ফুলে যাচ্ছে। শুধু আমি এটা দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, সেজন্য আমি ওখান থেকে চলে আসি। তো চলে আসার সময় সে তো অনেক ঘাবড়ে ছিল, সেই হিসেবে সে চোখ বন্ধ করে এক দৌড় দেয়, যে দৌড়ের কারণে সে হয়তো গ্রামের কোনো এক গাছ বা কোনো পিলারের সাথে এসে বাড়ি খায় এবং সে ওখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী প্রায় দুই দিন পর তার জ্ঞান ফেরে। সে দুই দিন পর জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে, শুনতে পারে যে তার বন্ধুর লাশ পাশের গ্রামের এক পুরাতন দিঘি সেখানে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। তারপর সে বন্ধু এই কষ্ট সহ্য না করতে পারে এবং তার পাঁচ ছয় দিন পর এই কাহিনীগুলো লিখে সে সুইসাইড করে। তার পরবর্তী সময় ওইখানে যে ইয়েগুলো ছিল, মানে বড় বড় আলেমরা ছিল বা গ্রামের মানুষজন ছিল, মসজিদে ইমাম ছিল, তারা এটা নিয়ে একটু গবেষণা করে যে ওই ছেলেটা, ওই দুজন ছেলে তো ওই ইয়াতে গিয়েছিল, ওই জঙ্গলে গিয়েছিল, তো জঙ্গলে যাওয়ার পর কি এমন হলো যে তারা এরকম করলো। পরবর্তী সময়ে ওই ছেলের চিঠিটা পড়ে তারা একটু ঘাবড়ে গেল, জঙ্গলে হয়তো কোনো কিছু আছে, সেটা নিয়ে আমাদেরকে তদন্ত করতে হবে। পরবর্তীতে বড় একজন, মানে যারা তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে, তাদেরকে ডাকা হলো, একজন বড় একজনকে ডাকা হয়েছিল। তো তারা আসে, এসে দেখে জঙ্গলটি পরিদর্শন করে তারা অনেকজন মিলে। পরিদর্শন করার পর তারা দেখতে পায় যে জঙ্গলে একটি, মানে অভিশপ্ত একটা জিন ছিল, যে জিনটা সম্পূর্ণ ফ্যামিলিকে কোনো এক সময় কোনো এক মানুষ আর কি বন্দি করেছিল এবং বন্দি করে মেরে ফেলেছিল। তো সেই জিনটা সেই বদলা নেওয়ার জন্য আর কি মানুষদেরকে মেরে ফেলত, ওই জঙ্গলে যখনই মানুষ যেত তখনই তাদেরকে মেরে ফেলত। তারপরে তারা ওই বিষয়ে অনেক জিনটার কাছে ক্ষমা চায়, তারপরে জিনটি মানে না। তারপর তারা জঙ্গলটিকে একবারে বন করে দেয়, বন করে ওই জঙ্গলটি আশেপাশ দিয়ে বন বিভাগের মাধ্যমে ওই জঙ্গলটি আর কি আপনার ঘিরে দেয়, যেন ওই জঙ্গলের ভিতর কেউ যাতায়াত না করতে পারে এবং ওই জায়গায় ডেঞ্জার সাইনবোর্ড লাগানো হয়। তার পরবর্তী সময় ওই জঙ্গলে আর কোনো ঘটনা হয়নি। তো এটাই ছিল আমার প্রথম গল্প। তো আমি এখন আমার দ্বিতীয় গল্পটি বলতে চাচ্ছি। আমার দ্বিতীয় গল্পটি হচ্ছে আমার এক বন্ধু তার গ্রামের বাড়িতে হওয়া ঘটনা। তো আমার যে বন্ধুর যে গ্রামের বাড়ি ছিল, সেই গ্রামের বাড়িতে একজন মহিলা ছিল যে আর কি ব্ল্যাক ম্যাজিক করত। তো তখন সে ব্ল্যাক ম্যাজিক করা অনেক বড় একজন খ্যাতি ছিল তার, যে তাই সে অনেক ভালো ব্ল্যাক ম্যাজিক করে এবং সে মানুষকে অনেক সুন্দর করে বশীকরণ করতে পারে। তো তারপর একদিন একজন মহিলা তার কাছে আসে, এসে বলে যে আমার একটা কালো জাদু করা লাগবে, মানে আমার বৌমা আছে, সে আমাকে অনেক মারধর করে, সে আমাকে প্রতিদিন অনেক মারধর করে, অনেক নির্যাতন করে, যার কারণে আমি সেটা সহ্য করতে পারি না এবং আমি আমার ওই বৌমার জন্য একটি ইয়ে করতে চাই, মানে কালো জাদু করতে চাই, যেন আমাকে যে সে যে কষ্টগুলো দিয়েছে সে কষ্টগুলো যেন সে পায়, সে আমার শরীর পুড়িয়ে দেয়, তারপর সে আমার গায়ে ক্ষত করে দেয়, এগুলো যেন তার সাথেও ঘটে। তখন সে তদবিরকের, মানে সেই কবিরাজের নাম ছিল হলো মনিকা, যে কালো জাদু করত। তো সে বলল যে ঠিক আছে, আমি এই কালো জাদুটা করে দেব, তুমি কোনো চিন্তা করো না। তখন মহিলা বলে যে কালো জাদু করতে কি কি লাগবে। তখন ওই মহিলা, মানে মনিকা, সবকিছু সরঞ্জামের কথা বলে দেয় যে অমুক অমুক সরঞ্জাম লাগবে, তুমি সেই সরঞ্জামগুলো নিয়ে আসো। তো সেই মহিলা পরবর্তী অমাবস্যায় সেই সরঞ্জামগুলো নিয়ে আসে এবং সরঞ্জামগুলো নিয়ে আসার পর ওই মহিলার যে বৌমা তার নাম জিজ্ঞাসা করে মনিকা, যে আপনার বৌমার নাম বলেন এবং তার বাবা মার নাম বলেন। তো তারপর আর কি সে মনিকার যে ঠিকানা, মনিকার যে নাম, মনিকার যে বাবার নাম, সেগুলো বলে। তখন মনিকা ঘাবড়ে যায়, বলে যে কেন আমার সাথে, কেন আমার নামের সাথে কেন মিল হবে। তখন বলে যে এটা তো কাকতালীয় বিষয় না, এটা হতেই পারে, স্বাভাবিক, তোমার নাম এবং আমার ছেলের বউয়ের নাম হতে একই হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তখন মনিকা অত কিছু একটা মনে করে না এবং সে বলে যে আপনি আপনার ছেলের যে বউ তার চুল নিয়ে আসবেন আগামী অমাবস্যায়। পরবর্তী সময়ে আগামী অমাবস্যায় সে চুল নিয়ে আসে। চুল নিয়ে আসার পর আর কি মনিকা তদবির করে দেয়, কালো জাদু করে দেয়, বলে যে দুই দিন পর এটা রিয়াকশন হবে, দুই দিন পর আর কি এটা রিয়াকশন আপনি বুঝতে পারবেন আপনার বৌমার উপর যে রিয়াকশনটা হবে। পরবর্তী দুই দিন পর মনিকা মানে ঘুম থেকে উঠছে, সে উঠে দেখে যে তার শরীর মনে হচ্ছে যে কেউ বেঁধে রেখেছে এবং তার যে হাত পা এগুলো প্রচন্ড ব্যথা হয়ে আছে। তো সে একটু ঘাবড়ে যায়, বলে যে আমার হাত পা কেন এরকম হবে। তারপর তার কাছে যে জিনগুলো ছিল সে জিনগুলোকে ডাকার চেষ্টা করে, তখন সে জিনগুলোকেও সে দেখা পায় না, কারণ তাদেরকে সে বন্দী করে রেখেছিল, তারপর সে দেখা পায় না। পরে মনিকা একটু খেয়াল করলো যে তার শরীরে কেমন যেন একটু অনুভব হচ্ছে যে তার শরীর জ্বালা পোড়া করছে, তার শরীরে সুচ বেঁধার মতো একটা ব্যথা সে পাচ্ছে, মনে হচ্ছে তার শরীরে কেউ সুচ বিঁধে দিচ্ছে। তারপর মনিকা অনেক যন্ত্রণা ভোগ করে একটু পরে তার অনেক তৃষ্ণা পায়, তৃষ্ণা পাওয়ার কারণে সে অনেক চিল্লাতে থাকে ওই জায়গায়। তো ওই মহিলা আসে, যে মহিলা মনিকাকে আর কি কালো জাদু করতে দিয়েছিল। তো সে আসার পর মনিকাকে বলে যে তোমার কি পানি লাগবে? তখন মনিকা বলে হ্যাঁ আমাকে পানি দাও, আমি পানি খাবো। তখন আর কি সে মহিলা মনিকাকে পানি এনে দেয়। তো পানি এনে দেওয়ার পর মনিকা পানিটি খেয়ে বলে যে তুমি কে, তুমি আমার সাথে এরকম কেন করলে? তখন সে মহিলা বলে যে আমি তোমার সাথে এরকম কেন করেছি সেটা তোমাকে আমি বলছি, আমার একটি মেয়ে ছিল যার নাম ছিল ফারজানা, তাকে তুমি একসময় কালো জাদু করেছিলে এবং তার সংসার ভেঙে দিয়েছিলে, সে আমার মেয়ে একজনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তাকে তুমি তার শাশুড়ি তাকে মেনে নেয়নি আর কি। তো তারপর আর কি তার শাশুড়ি মনিকাকে দিয়ে কালো জাদু করিয়েছিল যার কারণে তার মেয়ে এরকম ভাবেই মারা গিয়েছিল। পরবর্তীতে মনি মানে যে ফারজানা মা ছিল সে অনেক ক্ষিপ্ত হয়েছিল, সে সবকিছু জানার পর যে তার মেয়েকে কালো জাদু করা হয়েছে এগুলো জানার পর সে আর কি একজন বড় কবিরাজের কাছে গিয়েছিল এবং ওই কবিরাজ যা যা বলেছিল তা তা আর কি ফারজানা মা করেছিল। তারপর আর কি আপনার মনিকা সে বুঝতে পারে যে তার মৃত্যু ঘনিয়ে আসছে। তো মনিকা একটু ঘাবড়ে যায় এবং আর তার যন্ত্রণা আরো বেড়ে যায়। তারপর ওই মহিলা তাকে পানি টানি দিয়ে চলে যায়। পরবর্তী দুই দিন পর সে মহিলাটা আবার আসে, এসে দেখে যে মনিকার অবস্থা একেবারে মৃত্যুশয্যা। তখন ও মহিলা বলে যে মনিকা তোমাকে তো আমি এত সহজে মরতে দেব না, তোমার তো আরো শাস্তি ভোগ করতে হবে, তুমি আমার থেকে আরো শাস্তি পাবে। তখন সে মহিলা মনিকাকে আবার এসে জল খাবার দেয়। জল খাবার দিয়ে সে মনিকা বুঝতে পারে যে কালো জাদু করলে মানুষের সাথে কি হয়, মানুষের কেমন যন্ত্রণাটা লাগে। তো তার শরীর অনেক অসুস্থ হয়ে যায় এবং কিছুদিন পর সে মনিকা মারা যায়। তো এটা হচ্ছে একটা কালো জাদুকর আর কি, সে কালো জাদু করত, তো তার শেষ পরিণতি আর কি। তো যারা কালো জাদু করে তারা তো আর শেষ পরিণতি তাদের ভালো হয় না, সেরকমই আমার এই গল্পটা ছিল। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় গল্প, আমি শেষ করলাম। আমি এখন আমার তৃতীয় গল্পটি বলতে চাচ্ছি। আমার তৃতীয় গল্প হলো আমার মাদ্রাসায় একজন হুজুর ছিল তাকে নিয়ে। তো সে মুন্সিগঞ্জ অঞ্চলের একজন বড় একজন মুফতি ছিল, যে কিনা সবসময় মসজিদের ইমাম এবং খতিব ছিল ওখানের, যে সবসময় মানুষে কাউকে জিন ধরলে এবং কাউকে কোনো অশরীর যদি হামলা করে তখন সে আর কি ওই জায়গায় যেত এবং গিয়ে ওগুলোকে মানে তাড়িয়ে দিত বা বন্দি করে নিত। তো একদিন সে জোহরের নামাজ পড়ে বের হবে, তখন একজন লোক আসছে, এসে বলে হুজুর আপনি একটু আমাদের বাড়িতে চলেন। তখন হুজুর বলে কেন, আপনি আমি আপনাদের বাড়িতে যাব? তো ওই যে লোক সে বলতেছে যে আমার একটা কাজ আছে, আপনি যদি আমার বাড়িতে যাইতেন তাহলে আমি একটু খুশি হতাম। তখন হুজুর তো অত একটা চিন্তা করে না, তারপরে লোকের সাথে চলে যায় তার বাড়িতে। তার বাড়িতে যাওয়ার পর সে দেখতে পায় যে ওই বাড়িতে একজন ছেলে ছিল যার কিনা জিন ধরেছিল তাকে। সে মানে ইলিশ মাছ খেয়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে তাকে পদ্মার পাড়ে পাওয়া গিয়েছিল, তার গাল দিয়ে কাঁটা বিঁধেছিল, যেটা দেখে হুজুর অনেকটা ঘাবড়ে যায় এবং বলে যে ওনার কি হয়েছে। তখন ওরা যাবতীয় ডিটেলস আর কি বলে যে আমার ভাই গতকাল সন্ধ্যায় অমুক জায়গায় গিয়েছিল মাছ মারতে, পরবর্তীতে আজ সকালে তাকে পায় এই অবস্থায়। তো তারপর আর কি হুজুর বলে যে আমি এই কাজ করতে পারবো না, আপনি অন্য কোনো কবিরাজ দেখেন বা অন্য কোনো তান্ত্রিককে ডেকে আনেন, কারণ আমি এত খারাপ জিনকে আমি ধরি না। তখন সে ইয়া বললো যে হুজুর একটু চেষ্টা করেন না, আমার এই ভাইকে তো বাঁচাতে হবে, আপনি একটু বাঁচান আমার ভাইকে। তখন হুজুর একটু চিন্তা ভাবনা করে বললো যে আচ্ছা ঠিক আছে আমি বাঁচাবো, আপনি কিছু জিনিস নিয়ে আসেন, সেগুলোর মাধ্যমে আমি তাকে দেখি ছাড়াতে পারি কিনা। পরবর্তীতে সেই লোক যা যা আনতে বলে হুজুরে সবকিছু নিয়ে আসে। তো সবকিছু নিয়ে আসার পর সে হুজুরে আর কি তদবির করে, ওই লোকের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে তার উপর তদবির করে আর কি। সে তদবির করার পর আর কি জিনের নাম জিজ্ঞাসা করে যে জিনের নাম কি। তখন সে আর কি সে জিনের নাম বলতে চায় না। পরবর্তীতে হুজুর আবার তাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি বলো, না হলে তোমাকে শাস্তি দেব। পরবর্তীতে হুজুর একটা দোয়া পড়ে ফুমারে এবং সে এসে কষ্ট ভোগ করতে না পেরে তার নাম বলে যে আমার নাম অমুক। এবং হুজুর জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে এসেছো, সে বলে আমি অমুক জায়গা থেকে এসেছি। তখন আর কি হুজুর বলে তুমি একে কেন ভর করেছো, তখন বলে আমি তার থেকে একটা মাছ চেয়েছিলাম, সে আমাকে সে মাছটি দেয়নি, সে কারণে আমি তাকে ভর করেছি। তো জিনটি ছিল মূলত হিন্দু ধর্মের, মানুষের মধ্যে যেরকম ধর্ম বিবর্ত হয় সেরকম জিনদের মধ্যেও আছে, জিনেরা বিভিন্ন ধর্মের হয়। তো সে জিনটি ছিল হিন্দু ধর্মের। তখন হুজুর বলল যে তুমি তাকে ছেড়ে চলে যাও। তখন জিনটি বলল না আমি ছাড়বো কেন, তুমি আমার চেনো, আমি একজন বড় একজন হিন্দু, মানে আমি জিনদের মধ্যে গুরু, হিন্দুদের গুরু। তো হুজুর বলল যে আচ্ছা ঠিক আছে তুমি যাই হও না কেন সেটা সমস্যা নেই, আমি তোমাকে একটি দোয়া পড়ে ফু মারবো যার কারণে তুমি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। পরবর্তীতে সে জিন আবার একটু তেড়ামো শুরু করে, পরে আবার হুজুর একটু দোয়া পড়ে ফু মারে, যেটা কষ্ট সহ্য করতে না পারে সে জিনটা মানে বলে প্রতিশ্রুতি দেয় যে আমি ওকে ছেড়ে দেব। তারপর আর কি ওই জিনটা তাকে ছেড়ে দেয় এবং হুজুর তাকে বোতলে বন্দি করে ফেলে। তো বোতলে বন্দি করলে জিনের আর কি তাও তাদের সাউন্ডটা বের করতে পারে, মানে আওয়াজ করতে পারে বোতল থেকে। তো হুজুর তার যে কামরা ছিল সে কামরায় রেখে দিয়েছিল। তারপর একদিন দেখে যে ও জিনটা ভিতরে চিল্লাচ্ছে এবং বলছে হুজুর আমাকে ছেড়ে দেন, আমার কখনো এ ভুল হবে না, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি এই মুন্সীগঞ্জ ছেড়ে চলে যাব, আমি কখনো কাউকে ডিস্টার্ব করবো না, আমি এই মুন্সীগঞ্জে কাউকে ডিস্টার্ব করবো না। তখন হুজুর আর কি ওখান থেকে চলে আসে, মানে ওই জিনটা আর কি ছেড়ে দেয় আর কি হুজুর। জিনটা ছেড়ে দেওয়ার পর আর কি হুজুর ওখান থেকে কোনো কারণবশত মুন্সীগঞ্জ থেকে চলে আসে, চলে এসে ঢাকা চলে আসে। ঢাকা চলে আসার পর সে যে জিনটা ছিল সে জিনটা তাকে ধরা শুরু করে। তো যাকে যে তদবির করে তাকে যদি জিন ধরে তাহলে তাকে ছাড়ানো অনেক কষ্টকর হয়ে যায়, কেননা তাকে ধরলে আর ছাড়ানো অনেক কষ্টকর, সেটা কোনো কবিরাজি ভালো করে পারে না। তো তারপর আর কি আপনার ওই জিনটা হুজুরকে প্রতিদিন ধরতো, প্রতি রাতে ধরতো। তারপর একদিন হুজুর একটু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে যে ছাত্রদেরকে দিয়ে কাজ হয় কিনা, তো তাও কাজ হয়নি। হুজুরকে টানা এক মাস ঘুমাসতে দেয়নি, রাত্রিবেলা যখনই ঘুমাসতো তখন জিন এসে তাকে ধরে ফেলতো, তার হাত মনে করেন যে তার হাত পিছের দিকে নিয়ে নিত, তার পা বেঁকিয়ে দিত যেন সে ব্যথা পায়। তার এক মাস পর আর কি হুজুর একটু ইয়া করে যে এটা একটা ব্যবস্থা নিতে হবে, চিন্তা ভাবনা করে। তো তারপরে আর কি আপনার ওই হুজুরে এক যা তার গ্রামে আরো একজন ছিল যাকে আর কি সে ডাকে, ডাকার পর ওই জিনটাকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু সে জিনটা তাকে ছাড়ে না, অনেক কষ্টকর হয়ে যায় সে জিনটাকে ছাড়ানো। পরে সে হুজুরকে অনেক তদবির করার পর আর কি প্রায় 2 বছর তাকে এরকম ভাবে জ্বালায়, তার পরবর্তীতে এক সময় মানে হুজুর আর কি ওই জিনটাকে ছাড়ানোর জন্য আরো একটা পরিকল্পনা করে। তার আরেকজন বড় একজন তান্ত্রিকের কাছে যায়, যাওয়ার পরে সে জিনটা তাকে ছেড়ে দেয়। তো এই ছিল আমার 3 নম্বর ঘটনা। তো এখন আমি আমার 4 নম্বর ঘটনা বলতে চাচ্ছি, যেটা আর কি আমাদের যে মাদ্রাসা ছিল, আমি যে মাদ্রাসায় পড়েছি সে মাদ্রাসার যে পরিচালক ছিল তার ঘটনা। তো আমার মাদ্রাসার পরিচালক অনেক ভালো মানুষ ছিলেন, সে আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে। তো সে আর কি মাদ্রাসার জন্য অনেক পরিশ্রম করত। সবে বড় রাতের রাত যেখানে আর কি মাদ্রাসার টাকা কালেকশন হতো, তো সে কালেকশনের পর আর কি সে টাকাগুলো গুনতে হতো। এখন পরিচালক সাহেব একটু দয়ালু মানুষ ছিলেন, তো দেখে যে সকল ছাত্র এবং হুজুরা ঘুমিয়ে গেছে, যার কারণে হয়তো সে আর কারণ কাউকে ডাকে না এবং সে নিজে নিজে আর কি 2 তলায় চলে যায়, 2য় তলায় মসজিদের। মসজিদ ছিল 5ম তলা, 2য় তলায় চলে যায়। তো যাওয়ার পর ওইখানে গিয়ে সে টাকা গোনা শুরু করে লাইট জ্বলিয়ে। পরবর্তী সময় একটা সময় হঠাৎ করে লাইটটা অফ হয়ে যায়, তারপর সে একটু ঘাবড়ে যায়, সে আবার লাইটটা জ্বলায়। এই লাইট জ্বলানোর পর আবার কিছুক্ষণ পর যখন টাকা গুনতেছিল আবার কিছুক্ষণ পর সে লাইটটা অফ হয়ে যায়। তো সে এবার একটু ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে মনে করে হয়তো কোনো ভেতরে কোনো সমস্যা আছে, যার কারণে সুইচটা মানে অফ হয়ে যাচ্ছে, লাইটটা অফ হয়ে যাচ্ছে। তো আবার সে আর কি সে লাইটটা আবার দেয়, তারপরও মনে করেন যে আবার লাইটটা অফ হয়ে যায়। পরবর্তীতে আবার সে লাইটটা যখন দিতে যাবে তখন তাকে একটি জিন এসে তাকে একটা থাপ্পড় মারে, যার কারণে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো তারপর তাকে এগুলো জিজ্ঞাসাবাদ করা হয় যে তারা এগুলো কিভাবে হয়েছে, তখন সে এই বিস্তারিত ঘটনাগুলো বলেছিল, বলা কিছুদিন পরে সে আর কি মারা যায়। তো এ ছিল আমার 4 নম্বর গল্প। আমি আরো একটি মানে আমার 5ম গল্প বলতে চাচ্ছি। তো আমার 5ম গল্পটি হলো আমার মাদ্রাসার একজন ছাত্র ভাই যে আমার সাথে পড়ালেখা করত, তো তাকে জিনে ধরা নিয়ে। তো সে মাদ্রাসার ছুটির দিন, সেদিন রাত্রিবেলা ছাত্র অনেক খুশিতে থাকে, অনেকেই খুশিতে থাকে। তো ওই ছাত্র আর কি ইয়াতে চলে যায়, এই জানলাতে চলে যায়, মাদ্রাসার যে জানলা থাকে সে জানালাতে চলে যায়। জানালাতে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আর কি একটু ঠান্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া একটু ফিল করতে থাকে। তো এক সময় সে দৌড় দিয়ে ওখান থেকে পালিয়ে আসে, পালিয়ে এসে আর কি আরেকটা ছাত্রর কাছে গিয়ে মানে জীবন বাঁচানোর জন্য প্রার্থনা করে, বলে যে বন্ধু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নয়তো আমাকে ও মেরে ফেলবে, আমাকে ও মেরে ফেলবে, ওর চেহারা খুব বিভৎস, সে আমাকে মেরে ফেলবে। পরে ওই ছাত্র যে যার কাছে এসেছিল সে বলে যে তোর কি হয়েছে বল আমাকে। পরে সে ছাত্র বলে যে আমি ওখানে জানলা দিয়ে তাকিয়েছিলাম, তখন আর কি একটি কেমন যেন একটা কালো একটা জিনিস আমার চোখের সামনে পড়ে এবং সে আমার দিকে ধাওয়া করে। পরে ওই মাদ্রাসার যে হুজুর ছিল সেই হুজুর আর কি আওয়াজ শুনতে পায়, শুনতে পেয়ে সে আসে। আসার পরে আর কি ওই ছেলেটাকে একটি দোয়া পরে ফু দেয়, যার কারণে আর কি ওই ছেলেটা একটু শান্ত হয়ে যায়। শান্ত হয়ে যাওয়ার পর সেই ছেলেটা একটু চোখ বন্ধ করে এবং একটু পরে 5 মিনিট পরে সে আবার জাগ্রত হয়ে যায় এবং তার চোখ থাকে একেবারে লাল, যেটা দেখে আর কি হুজুর একটু ঘাবড়ে যায়। সে একটু মোটা কণ্ঠে কথা বলতে থাকে, একটি মেয়েলি কণ্ঠ কিন্তু একটু মোটা টাইপের কণ্ঠে। তো হুজুর লক্ষ্মীপুরের মানুষ, সে আর কি এই ছেলেটাকে আর কি জিনটাকে জিজ্ঞাসা করে তুমি ওকে কেন ধরছো। তখন জিনডি বলে যে আমার পর্দার খেলাফ করছে ও, আমি রাস্তা দিয়ে আমি আকাশ দিয়ে যাইতেছিলাম সে সময় আমার দিকেও তাকায়, যার কারণে আমি ওকে আর কি ধরেছি। কয় তার কারণে তুমি ধরবা, ও ছেলে শুধু তোমাকে তাকাইছে। কয় না, সে আমার পর্দার খেলাফ করছে না, আমি তাকে ধরবো, আমি তাকে আমার সাথে নিয়ে যাব। পরে হুজুর বলে যে না এরকম করো না, এরকম করলে হয়তো ওই ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। তখন তারপরও আর কি ও জিনটা বোঝে না এবং ওই ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করে। তো তারপর আর কি ওই হুজুর বলে যে তুমি ওকে নিয়ে যেও না, নিয়ে গেলে হয়তো ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে, বা তুমি ওকে কোনো ক্ষতি করার চেষ্টা করো না। তখন ওই জিনটা মানে না এবং তাও জোরাজোরি করতে থাকে যে আমি ওকে নিয়ে যাব, না হলে হয়তো আমার মানে সম্মান থাকবে না আমার ইয়ার কাছে, ফ্যামিলির কাছে। তো তারপর আর কি হুজুর আর কি একটু তোয়া পরে, যার কারণে জিনটা একটু ঘাবড়ে যায় এবং জিনটাকে হুজুর আর কি ধরে ফেলে, তার কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে তাকে ধরে ফেলে যেন জিনটা তাকে ছাড়তে না পারে। পরে রেখা টেখা দিয়ে তাকে জিনটাকে আটকে ফেলে। পরবর্তীতে জিনটা বলে যে আমাকে তুমি কেন ধরেছ, তুমি ওকে কেন ধরেছ? আমি তো বললাম আমি ওকে কেন ধরেছি, আমি ওকে নিয়ে যাব। তখন আর কি হুজুর বলল যে না, ওকে নিয়ে যাওয়া হবে না, তুমি বলো তোমার নাম কি। তখন সেই ইয়েটা বলল, এই জিনটা বলল যে আমার নাম হচ্ছে সুমাইয়া, অর্থাৎ সে মেয়ে জিন ছিল। তো যখন হুজুর তার বয়স জিজ্ঞাসা করে, তখন বলে আমার বয়স মাত্র হচ্ছে আটশত বছর। তো জিনের স্বাভাবিকভাবে অনেক বছরে বেঁচে থাকে। তো এই ইয়েটা শোনার পর হুজুর আর কি বলে যে তুমি তাহলে এত বয়স্ক, তারপর তুমি ওই ছেলেটাকে কেন ধরেছ? তো বলে যে আমাকে ও দেখেছে, আমার খোলা মুখ দেখে ফেলেছে, আমার পর্দা খেলাফ হয়েছে না। তখন হুজুর বলে তুমি ওকে ছেড়ে চলে যাও, তার বিনিময়ে তোমাকে আমি কিছু দেব, তুমি যদি কিছু চাও তবে আমি তোমাকে কিছু দিতে রাজি। পরবর্তীতে জিনটা বলে যে না, আমার কিছু লাগবে না, আমি ওই ছেলেটাকে নিয়ে যাব। পরে তো হুজুর একটু রাগান্বিত হয় যে কেন তুমি ওকে নিয়ে যাবে। পরবর্তীতে হুজুর দোয়া পড়া শুরু করে। তো দোয়া পড়তে পড়তে এক সময় জিনটা আর কি ছেলেটা চোখ বন্ধ করে মাথা ঘুরে পড়ে যায়। তার একটু পর 5 থেকে 10 মিনিট পর আবার সে জেগে ওঠে এবং বলে যে হুজুর আমাকে ছেড়ে দাও, নয়তো আমি ওর ছেলেটাকে মেরে ফেলবো বা পরবর্তী সময় আমি ওকে সে কোনো ক্ষতি করব। পরে হুজুর ছাত্রদেরকে বলে যে কোনো এক দোয়া পড়তে। তো ছাত্রও সে দোয়াগুলো পড়া শুরু করে। তো দোয়া পড়া শুরু করলে আর কি হুজুর ওই জিনটার উপর তদবির করে আর কি জিনটাকে ছেড়ে দেয়, মানে ছাড়তে বলে। তো জিনটা তখন অনেক ঘাবড়ে যায় এবং সে অনেক ভীত হয়ে বলে যে আচ্ছা, আমি ওকে ছেড়ে দেবো, তার বিনিময়ে তুমি আমাকে অমুক একটা জিনিস দাও। পরে আর কি হুজুর কোনো একটা জিনিস সে যেটা চায় সেটার ব্যবস্থা করে তাকে দেয়, যার কারণে হুজুর ওই ছেলেটাকে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাকে এক জানলার সামনে দাঁড় করিয়ে তার উপর আর কি তদবির করে এবং সেই জিনটা তাকে ছেড়ে চলে যায়। তো তারপর থেকে ওই জিনটা ওই ছেলেটাকে কোনো ক্ষতি করেনি। তো এই ছিল আমার শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শুনছিলাম আমাদের দ্বিতীয় অতিথির কাছ থেকে বেশ কিছু ভয়ানক অভিজ্ঞতার কথা, ভালো লাগছিল। মাদ্রাসা থেকে এসেছেন, মাদ্রাসার একজন বন্ধু। আমাদের কিন্তু প্রচুর বন্ধু রয়েছে, তোমরা যারা মাদ্রাসার বন্ধু তারা কিন্তু বিভিন্ন সময় আমাদের রেডিওতে আসো, মাদ্রাসার অনেক টিচাররাও আসেন। ভালো লাগে আমার দেখতে যে আমাদের মাদ্রাসার বন্ধুরা কিংবা টিচাররা তারাও আমাদের ভূত স্টুডিও শোনেন, তারা তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেন। আপনি হতে পারেন একজন স্টুডেন্ট, হতে পারেন একজন পেশাজীবী মানুষ, হতে পারেন একজন গৃহিণী, হতে পারেন একজন বাবা কিংবা মা, কিন্তু আপনার কাছে যে থাকা ভৌতিক অভিজ্ঞতাগুলোর কথা আমরা শুনতে চাই। যদি আপনার কাছে 2-3 বা 4 ঘটনা থেকে থাকে যেগুলো রেডিওতে প্রচার করবার মতো, আপনার যদি ইচ্ছে হয় যে এই ঘটনাগুলো আমি রেডিওতে বলবো, এগুলো হয়তো আপনার সাথে ঘটেছে কিংবা আপনি এগুলো কালেক্ট করেছেন, এই যদি অবস্থা হয় তাহলে এখনই রেজিস্ট্রেশন করুন, মোবাইলের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করুন RBS স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। আমাদের টিম মেম্বার আপনাকে ফোন করবে, আপনি যে নাম্বার থেকে SMS করবেন সেই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে, আপনার গল্পগুলো বাই ফোন প্রথমে শুনবে, তারপর সেটা প্রচারযোগ্য মনে হলে নিশ্চয়ই আগামী পর্বে আপনি থাকবেন হট সিটে, আর আমি তো অপেক্ষায় রয়েছি আপনার। এই মুহূর্তে আমার কাছে অনেক অনেক বন্ধুরা জয়েন করেছে, আমি একটু তাদের নাম পড়ে ফেলতে চাই ঝটপট করে। আমি চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে আজকে আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু নাম হচ্ছে সাইদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন অসীম, জয়েন করেছেন আমাদের সাথে সুমাইয়া, রয়েছেন ফরিদা, রয়েছেন নসীমা, আমজাদ রয়েছেন, মিথি রয়েছেন আমাদের সাথে, রুহুল রয়েছেন আমাদের সাথে যুক্ত, আমাদের সাথে ধ্রুব তারা যুক্ত রয়েছেন, হুসনে আরা বেগম যুক্ত রয়েছেন, আব্দুল মান্নান যুক্ত রয়েছেন, শাহজাহান হোসেন যুক্ত রয়েছেন, দেলওয়ার যুক্ত রয়েছেন, রুনা লায়লা যুক্ত রয়েছেন, মরিয়াম যুক্ত হয়ে গেছেন, মাহফুজ যুক্ত হয়ে গেছেন, অসীম পাখি যুক্ত আছেন, আমির রয়েছেন, রয়েছেন আমাদের সাথে, শফিকুল জব্বর রয়েছেন, শামসুল হক রয়েছেন আমাদের সাথে যুক্ত, শাহানা রয়েছেন আমাদের সাথে, টনি রয়েছেন আমাদের সাথে, প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে নাজমুন নাহার, আসমা যুক্ত হয়ে গেছেন, সাদ্দাম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, শরীফ যুক্ত রয়েছেন, প্রিন্স যুক্ত আছেন, নীলাকাশ যুক্ত রয়েছেন, ইসরাত যুক্ত রয়েছেন আমাদের সাথে, তানিয়া যুক্ত রয়েছেন আমাদের সাথে, সিয়াম যুক্ত রয়ে গেছেন আমাদের সাথে, নোভা আছেন, ফরিদ রয়েছেন, মুর্শিদা পারভিন সহ আরো অনেক অনেক বন্ধু কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। আপনি যদি আমার সাথে কানেক্টেড হতে চান আপনিও টেক্সট করতে পারেন, শুরুতে জে এফ এম স্পেস নাম দিয়ে মনে হয় কথাগুলো পাঠাতে পারেন 26969 নম্বরে, অথবা ফেসবুকে অনুষ্ঠানটা লাইভ হচ্ছে www.facebook.com/jagofm এর পেজে, একই সঙ্গে www.facebook.com/rjudoyer পেজে। যেখান থেকে লাইভটা দেখছেন না কেন, লাইভটা একটু শেয়ার করবেন, হয়তো আপনার থ্রুতে আপনার আরেকটা বন্ধু যিনি এই মুহূর্তে অবসরে মানে কি করবেন বুঝতে পারছিলেন না, তার সময়টা ভালো যাচ্ছিল না, আমাদের সাথে লাইভ এই অনুষ্ঠানে তিনি আপনার থ্রুতে কানেক্টেড হয়ে যেতে পারবে। এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পর যখন ব্যাক করব তখন আমার সাথে আজকের এপিসোডের আরো একজন অতিথি কিন্তু আসছেন তার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্স গুলো বলতে। কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে শুধুমাত্র জাগো এফএম 94.4 এ।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning a twist tailo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning a twist tailo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিও নিয়ে। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা চিপস না বিস্কিট? আপনি কনফিউজড, আমিও প্রথম দিন কনফিউজ ছিলাম, কারণ এটা ক্রিসপিনেস এর কারণে এটা চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না এটা তো বিস্কিট। সো আপনারও কি আমার মতো সিচুয়েশনে পড়েছেন কিনা জানাবেন, আর যারা এখনো ট্রাই করেন নাই ডেফিনেটলি প্রাণ পটাটা ট্রাই করে দেখবেন। উদয় বলেছিল যে বিরতির পর সে তার সঙ্গে আজকের এপিসোডে আরো একজন গেস্ট নিয়ে আসবে। উদয় কথা দিলে কথা রাখে। দেখেন এই মুহূর্তে আমার সাথে আরো একজন গেস্ট রয়েছে এবং আমরা এখন এই বন্ধুর সাথে পরিচিত হব, তারপর তার কাছ থেকে তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো আপনাদেরকে শোনাবো। কি নাম বন্ধু?
আমার নাম মোহাম্মদ জাওয়াত তাসিন।
জাওয়াত কোথেকে আসছো?
আসছি আলিমুর থেকে।
আচ্ছা, কি করো তুমি?
আমি একজন স্টুডেন্ট, মনপুরা স্কুলে পড়াশোনা করতেছি, ক্লাস 9 এ।
ক্লাস 9 এ পড়াশোনা করছো? ওকে। কেন মনে হলো যে আমি এই অনুষ্ঠানে যাব?
জি, এই অনুষ্ঠানটি যাব, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে গল্প বলার জন্য, এবং আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে এটি বাস্তব ঘটনা, সেই জন্য আমার আসার ইচ্ছা হয়েছে।
ওকে, তাহলে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটছে এগুলো তোমাদের সাথেই ঘটা?
জি, আমাদের সাথেই ঘটা, আবার কিছু কালেক্ট করে। জি,
ভেরি ইন্টারেস্টিং। ক্লাস 9 এ পড়া একটা ছেলে, সে কিন্তু আজকে জাগো এফএম এর হট সিটে বসে আছে। সো আপনিও চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, আপনি যে কোনো বয়সের বন্ধু হতে পারেন, হতে পারেন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, কিংবা আপনি মাদ্রাসায় পড়েন, হতে পারে আপনি একজন গৃহিণী, আপনি আপনার বেড়ে ওঠা, আপনার শৈশবে, আপনার কৈশোরে, কিংবা আপনার স্টুডেন্ট লাইফে, ইনফ্যাক্ট আপনার বিয়ের পরেও এরকম কিছু ঘটনা ফেস করেছেন যেগুলো একটু প্যারানর্মাল, হতে পারে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, ওই যে তাবিজ করে এবং কিভাবে করে, তারপর সেখানে কিভাবে বের হয়ে আসে, এই ঘটনাগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানুষ শুনতে চায়। এরকম ঘটনাগুলো যদি আমাদের সাথে যারা রয়েছেন, তারা আজকে যারা শুনছেন, এদের মধ্যে কারো কাছে থাকে, আমি রিকোয়েস্ট করবো একটু রেজিস্ট্রেশন করেন, যাতে আমরা আপনাদেরকে নিয়ে আগামী পর্বে অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে সামনে নিয়ে যেতে পারি। আমার মনে হয় আমাদের চাইতে বয়সী যারা বড়, আমাদের দাদা দাদু বয়সী যারা রয়েছেন, তাদের কাছে যদি ঘটনা থাকে প্লিজ রেজিস্ট্রেশন করেন, আমরা আপনাদেরকে ইনভাইট করতে চাই, আমরা চাই আপনাদের কাছ থেকে ঘটনাগুলো শুনতে। সো কি করতে হবে তার জন্য? মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করুন RBS, স্পেস দিয়ে লিখুন নিজের নাম, স্পেস নিজের লোকেশন, আরেকটু স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করবেন, মানে চারটা জিনিস, শুরুতে RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, জাস্ট কি করেন, এই চারটা জিনিস লিখে পাঠিয়ে দিবেন কোথায়? 26969 নাম্বারে। আমাদের নাম্বার হচ্ছে 26969। এই নাম্বারে এসএমএস পাঠিয়ে দিলে কি হবে, আমরা জানবো যে আপনার আসার ইচ্ছে আছে, কারণ আপনি শুরুতে আরবিএস লিখেছেন। আমি বারবার বলে দিই, আরবিএস শুধুমাত্র তারা লিখবেন যারা এখানে এসে ঘটনা বলতে চান। তখন আমাদের টিম মেম্বার আপনাকে ফোন করবে ওই আপনার নাম্বারে, যে নাম্বার থেকে আপনি এসএমএসটা পাঠালেন। এবার ওখানে ফোন দিয়ে আপনার সাথে কথাগুলো শুনবে, আপনার কয়টা ঘটনা আছে সেটা জানবে। ঘটনাগুলো যখন শোনার পর মনে হবে হ্যাঁ এই মানুষটার ঘটনাগুলো সবাই শুনতে ইন্টারেস্টিং, মানে যেহেতু খুব ইন্টারেস্টিং সবাই শুনতে আনন্দ পাবে, তখন আপনাকে নিশ্চয়ই ইনভাইট করা হবে আগামী পর্বে। বিকজ আমরা দিন শেষে আমাদের লিসনারদের কথা ভাবি, যারা ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম কিংবা এর আশেপাশে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গাজীপুরে আমার প্রচুর বন্ধু রয়েছে, কুমিল্লাতে আমাদের প্রচুর বন্ধু রয়েছে, আমাদের নোয়াখালীতে প্রচুর বন্ধু রয়েছে, বরিশালে আমাদের অনেক বন্ধু রয়েছে, নরসিংদীতে আমাদের অনেক বন্ধু রয়েছে, সাভারে আমাদের অনেক বন্ধু রয়েছে, আমাদের ফেনীতে অনেক বন্ধু রয়েছে, অর্থাৎ নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, এই সমস্ত জায়গায় আমাদের প্রচুর বন্ধুকে আমি খুঁজে পেয়েছি যারা আমাদের অনুষ্ঠানটা শোনে। শেষ তার প্রবাসে প্রচুর বাঙালিরা রয়েছেন যারা সারাদিন পরিশ্রম করার পর হয়তো আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন কানে হেডফোন দিয়ে, কিংবা ফেসবুকে স্ক্রল করতে করতে ভূত স্টুডিওতে আটকে গেছেন। তাদের সবাইকে, প্রত্যেককে আমাদের প্রয়োজন, প্রত্যেককে নিয়ে এগিয়ে যেতে চাই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এফএম রেডিও স্টেশন জ্যাগো এফএম 94.4। আর আপনার বন্ধু উদয় তো রয়েছে আপনার সাথে, সরাসরি আপনি কানেক্টেড হতে পারেন আমার সাথে ফেসবুকে www.facebook.com/rjudoyer পেজে, কিংবা সরাসরি চোখ রাখতে পারেন www.facebook.com/jagofm এর ফেসবুক পেজে। আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে youtube.com/jagofm। এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব রাইট নাও। আমাদের সাথে আমাদের আজকের এপিসোডের পরবর্তী এবং শেষ যিনি গেস্ট, তার কাছে আমরা যে অভিজ্ঞতাগুলো রয়েছে এখন সেই অভিজ্ঞতাগুলো শুনব। তো চলুন শুনি তোমার একেবারে ননস্টপ অভিজ্ঞতাগুলো।
ধন্যবাদ আমাকে। আমি প্রথম ঘটনাটি এখন বলতে যাচ্ছি। এই ঘটনাটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ঘটনা। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে। আমাদের বাসার একটি ঘটনা, 2015 সালে আমরা একটি বাসা কিনি যেটি ছিল হিন্দু বাড়ি। তো হিন্দু বাড়ি, আবার ওই এলাকাটা একটু খারাপ নাম ছিল, যেমনটি ছিল ওইটার নামটা বলতো বালুরচর বলতো। ওই বালুরচরের ঘটনা এমন ছিল, মানুষের কাছ থেকে শুনেছি যে মানুষ হাইটে যেতে পারতো না, হাইটে গেলে মানুষের মানে বাতাস লেগে হয় পাক কোরা হয়ে যেত বা মানুষ এক পর্যায়ে মারা যেত, এরকম পরিস্থিতি ছিল। তো এখন সেই ই নেই, এখন অনেকটা উন্নত হয়েছে, কিন্তু তখন ই ছিল যে তখন মানুষের ঘনবসতি কম ছিল। তো আমরা ওই হিন্দু বাড়িটা কিনি, কেনার পরে 2015 সালে আমরা সেখান থেকে ঢাকায় এসে পড়ি ভাড়া দিয়ে। তো আমরা যখন বাড়িতে যাই, ভাড়াটিয়ার আমাদের মাঝে মাঝে বলতো যে কে যেন ওই যে পুরনো কলটা চাপছে, মানে কল চাপার শব্দ এরকম তারা পেত, বা আবার টিনে কে যেন ঢিল মারছে, আবার এরকম পেত যে কে যেন দরজায় টুকা দিচ্ছে, এরকম শব্দ পেত মাঝে মাঝে, তারা ভয় পেত এরকম। একদিন আমাদের চাচাতো ভাই আমাদের বাসায় থাকতে যায়, তো সেও এরকম ঘটনার সম্মুখীন হয়। এরপরে এরকম ঘটনা আমরা প্রায়ই শুনতাম ভাড়াটিয়াদের কাছ থেকে। এরপরে যখন আমরা 2018 সালে 3 মাসের জন্য একটা কাজে বাড়িতে গেলাম, তখন আমাদের সাথে ঘটনাটি ঘটে। আমি তখন বেশ ছোট, তখন একটি রাতের ঘটনা। বাসায় আমার আম্মু, আমার ছোট ভাই আর আমি আর আমার নানু ছিলাম, আর আমার বাবা ছিল ঢাকায়। তো সেদিনকার রাত্রে যেটা ঘটল, রাত আনুমানিক 3টা বাজে, আমরা ঘুমিয়ে পড়ছি। তো আম্মু দেখেছে জিনিসটা, একটা বিড়াল, কালো বিড়াল বাইরের থেকে মেউ মেউ করতেছে। তো আম্মু শব্দটি শুনতে পেরে, আমাদের ঘর আবার টিনের, টিনের ছিল তখন, সেই জন্য আম্মু ই করতে যায় টিনের ফাঁক দিয়ে তাকায় আর কি, তাকায় দেখে একটা কালো গুটগুটে বিড়াল এটি ই করছে, ওদিক দিয়ে চলাফেরা করতেছে। তো আম্মু এক পর্যায়ে যেটা করল, বুঝতে পারছে একটা প্যারানর্মাল জিনিস, তাই আম্মু দোয়া কালাম পড়তে লাগলো। আম্মু আম্মু তো খুব সাহসের সাথে ভয় না পেয়ে যেটা করল, দোয়া কালাম পড়া শুরু করল। তো সেখান থেকে যখন আম্মু বিছানায় শুলো, এই মুহূর্তে মানে টিনের চালের উপর যদি একটা বিড়াল থাকে কেমন সাউন্ড হবে, আর যদি ভারী কিছু অনেক জোরে জোরে আঘাত করে টিনের চালের উপর তাহলে কেমন অনুভূতিটা হবে, সেরকম অনুভূতিটাই আম্মু ফিল করছিল সেই মুহূর্তে। তখন আম্মু দোয়া কালাম পড়তে লাগে। তখন আবার নানু ছিল আমার অন্য রুমে ছিল, নানু খুব ভয় পাচ্ছিল। নানু তো আমাদের কাছে আম্মুর কাছে বলতেছিল যে আমার উপর যেন টিনের বেড়া ফেলে দিচ্ছে, এরকম পরিস্থিতি। তখন আম্মু যেটা করলো, তখন আর ফোন টোন না দিয়ে কাউকে দোয়া কালাম পড়লো। তো কিছুক্ষণ পর জিনিসটা স্বাভাবিক হয়। তারপরে সেখান থেকে আমরা আবারও ঢাকায় আসি। এরপরে যখন 2020 সালে আমরা ইয়ে যাই গ্রামের, আবারও যখন বাড়িতে যাই, তখন আমরা 4 বছর আমরা থাকি ইয়ে গ্রামের বাড়িতে। তো তখন আরও কিছু ঘটনা ঘটে। যেমন আমরা এমন একদিন মাঝে মাঝে শুনতো যে কলচাপার আওয়াজ, রাত 3টা 4টার সময় কলচাপতো, কে জানি এসে কলচাপতো। আবার এরকম ঘটনা ঘটতো। একদিন যেটা ঘটনা ঘটে, রাত তখন না রাত না সরি বিকাল বিকালবেলা বারাটিয়ারা আম্মুর কাছে বলে গেল যে আমরা আজকে আর আসবো না, এক জায়গায় বেড়াতে যাব, তো আজকে আর আজকে আমরা আসবো না। তো আম্মু তো এটা বুঝে নিয়েছে, তো আজকে আসবে না। আম্মু রান্নাঘরে কাজ ই করছিল, রান্না করছিল। তখন মানে গেটকে জানি মেইন গেটটা খুলে ভিতরে ঢুকে ভাড়াটিয়ার যে রুমটা ছিল সেই রুমটা খুলে ভিতরে ঢুকলো। আম্মু তো মনে করছে হয়তো কোনো একটা কারণে ওরা আসছে হয়তো, আম্মু আর সেদিকে তাকায়নি। সো যখন আম্মু ওই ভাড়াটিয়ার রুমের দিকে গেল, তখন দেখতে পারলো যে রুমটা যেমন আছে তালা মারা, ওরকমই যেমন রেখে গেছিল তেমনই আছে। সো আম্মু জিনিসটা বুঝতে পারে। তো আবার মাঝে মাঝে কি হতো আমাদের বাসায়, মাঝে মাঝে এরকম ধরনের একটা সাপ উঠত, যেটা মানে আমরা ডোরা সাপ মনে করতাম, কিন্তু এটা ডোরা সাপ ছিল না, একটু অন্যরকম সাপ ছিল আম্মু আমাকে যতটুকু বলেছে। মাঝে মাঝে আমি এটা মারতে চাইছি কিন্তু আম্মু বাধা দিয়েছে। আবার যেটা হয়, আম্মু একবার বলছিল তোদের তো কোনো ক্ষতি করি নাই, তোরা আমাদের কোনো ক্ষতি করিস না, তোরা যেদিক দিয়ে এসেছিস সেদিক দিয়ে চলে যা। তখন কথা বলার সাথে সাথে এটা সাপটি দরজা দিয়ে বেরিয়ে চলে গেল বাইরে। তো এরকম ঘটনা ঘটতে থাকে মাঝে মাঝে, প্রায়ই ই উঠত আর কি, সাপটা উঠত। এরপরে আবার ফজরের আজানের আগ দিয়ে আবার যেটা হতো, মানে একটা ব্যাট সুইচ টিপলে যে আওয়াজটা হয় এরকম আওয়াজ হতো প্রায় প্রায়ই। আমিও একদিন শুনেছিলাম, হঠাৎ করে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়, তখন এরকম সাউন্ড শুনেছিলাম। আমি সেদিন খুব ভয় পাইছিলাম। এরপরে আমি আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ি। তো এরপরে যেটা হলো, আম্মু এরকম শুনতো মাঝে মাঝে শুনতো। তারপরে আম্মু একদিন কি করলো, আমাদের খালামণির বাড়িতে গেল। তো খালামণির বাড়িতে গেলে খালামণি একটা কবিরাজের কাছে যাবে, কারণ আমার খালু ছিল অসুস্থ, সেই একটা কারণে কবিরাজের কাছে যাবে। তো আম্মু কবিরাজের কাছে আমাকেও নিয়ে গেল। তো যাওয়ার পরে কবিরাজ বলল যে, আম্মু জিজ্ঞেস করলো কবিরাজকে, আমাদের বাসায় তো এমন এমন সমস্যা, এখন এটা কি জন্য হচ্ছে, আসলে কি এরকম প্যারানর্মাল কোনো ঘটনা কি না, আমিও মাঝে মাঝে সম্মুখীন করেছি। আম্মু যখন বলল, তখন যেটা করলো কবিরাজটি বলল, জিন হাজির করল আমার সামনেই। জিনের সাথে আমিও কথা বলেছি সেখানে। সো যখন জিন বলল, আমিও ছিলাম সেখানে, জিন বলল যে আপনাদের বাড়িটার প্লেসটা যে এটার রেকর্ডটা খারাপ, আর আপনাদের বাসাটাও এমন তো হিন্দু বাড়ি ছিল। তার আগে আপনাদের বাসার, যখন হিন্দু বাড়ি থাকার আগে আপনাদের বাসা ছিল শাপুরে ছিল, যেখানে তারা সাপ নিয়ে খেলামেলা করত, সাপের পূজা করত, এরকম একটা কিছু ছিল। তারপরে ই ছিল আবার, তারপরে হিন্দু ছিল, হিন্দুরা পূজা করত এরকম একটা জায়গা। তো ওই জিনটা বলে অনেক ঘটনায় বেশিরভাগ ঘটনা ঘটে যে বাড়িতে থেকে যায় এরকম ঘটনা, কিন্তু আল্লাহর রহমতে আমাদের বাড়িতে এরকম ঘটনা থাকেনি, আল্লাহর রহমতে সেটা এখন নেই। কিন্তু জিন আরো বলে যে সেই মাটিটা নাকি পবিত্র না, দূষিত মাটি আর কি, মাটিটি পবিত্র না। আমাদের জিন যেটা করলো, জিনে বলে দিল আমাদের, আপনাদের কিছু নিয়ম দিতেছি, এসব এরকম ই পরা দিতেছি, পানি পরা, কয়েকটা মাটি পরে দিচ্ছে, এগুলো বাড়ির আশপাশে ছিটিয়ে দিবেন, আজকে যেই ছিটিয়ে দিবেন। তখন আম্মু সেটা করলো, জিনিসগুলো নিয়ে আসলো। পরে পড়ার পরে আম্মু যেদিন ছিটালো জিনিসগুলো, ছিটানোর পরে সেদিনকার রাত্রে ঘটনা, মানে সেদিন রাতে এমন উৎপাত শুরু করে জিন যে বলার মতো না, এরকম শুরু করে। তখন আমরা ভয় না পেয়ে দোয়া কালাম পড়া শুরু করলাম। তো এরকম পরিস্থিতিতে সেদিন কাটলো রাত। তারপরে যখন আমরা সকালে আবার কবিরাজকে কল দিলাম যে রাত্রে তো এরকম অবস্থা করছে, এখন এটার প্রতিকার কি, তারপরে কবিরাজ বলল যে রাতে কালকে যেহেতু ওদের ছেড়ে যেতে চলে, ওদের যে যেতে, ওদের যে এই জায়গাটা ছাড়তে হচ্ছে, এজন্য আর কি রাত্রে বেলায় এই অবস্থাটা করছে, তবে ইনশাল্লাহ এরপরে সমস্যা হবে না, এটা বলল। তো এরপরে সমস্যা হয় নাই, কিন্তু মাঝে মাঝে এখনো এরকম ঘটনা ঘটে। কিছুদিন আগে, প্রায় পাঁচ মাস আগে, তখন মানে আমরা শুনি নাই, কিন্তু আমাদের প্রতিবেশী যারা ছিল তারা বলছিল, মানে আমাদের বাসার দক্ষিণ সাইড থেকে নাকি বাচ্চা কান্না করে যে এরকম আওয়াজ আসে, মানে একটা বাচ্চা কান্না করছে এরকম আওয়াজ আসছে। তখন এরকম আমরা শুনতে থাকি। এরপরে আমি যেটা করলাম, আমি একদিন শুনছি যে এ বাচ্চা কান্না করে এদিকে, তো আমি তখনকার শিওর হলাম আসলেই সত্যি কথাই বলতেছে। এরপরে আবার আমার জ্যাঠাও একজন এগুলো ভালো বুঝে আর কি, এই যে ভালো এই যে ভৌতিক বিষয় যেগুলো আছে এগুলো ভালো বুঝে। তো আমার জ্যাঠা একদিন আসলো আমাদের বাসায়, দেখলো বাসাটা পুরাটা ঘুরে দেখে বলল যে আমাদের বাসার যে দক্ষিণ সাইড আছে, এই দক্ষিণ সাইডটা সমস্যা। অবশ্য আমরা এখন আমাদের যেটা রাস্তার সাথে জমিন, রাস্তা থেকে একটু রাস্তার সাথেই আমাদের বাড়িটা, এখন অবশ্য দোতলা বাড়ি করছি আমরা, তখন ছিল টিনের ঘর, খুব খারাপ পরিস্থিতি থেকে আমরা উঠে আসছি। তো যারা একটু ফেস করে তারাই বুঝতে পারে আর কি কেমন অনুভূতি। এরপরে বলল এখানে দক্ষিণ সাইডের সমস্যা, ওদিকে তোমার তো গেলেও সমস্যা নাই, কিন্তু ওরা আছে থাকবে এটা কোনো সমস্যা নেই, মানে তোমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু আজও ওরা মাঝে মাঝে ফজরে আজানে আগ দিয়ে, মানে তুড়ি বাজানো যেটাকে বলে তুড়ি বাজায়, আজও এখনো বাদ যায়নি। একদিন এরকম প্রত্যেক দিনই প্রায়, এখন বেশিরভাগ শোনা যায় না ওই কবিরাজের থেকে ই করার পরে, তাও ভালোই এখন শোনা যায় মাঝে মাঝে। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। তো আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আমার মামার সাথে একটা ঘটা ঘটনা, যেটি আমি পরবর্তীতে আমি আমার মার কাছে শুনি। তো এটি একটি, এটা হলো 1995 সালের দিকে ঘটনা, ঘটে যাওয়া একটা ঘটনা। তখন একদিন ঈদের আগের দিনের ঘটনা এটা, ওর আমার মামার সাথে তার বন্ধু আসার কথা ছিল গ্রামে, কিন্তু কোনো একটা কারণে মামাকে রেখেই সে এসে পড়ে। এখন মামা তো প্রস্তুত না, আর মামার ই ছিল, কথা ছিল তার বন্ধুর সাথে আসবে, এখন বন্ধুর সাথে আসতে পারে না যেহেতু ঈদের আগের দিন, তো মামাকে তো যেতেই হবে। তো সেই জন্য মামা যেটা করলো, একাই রওনা দিয়ে দিল, একাই রওনা দিয়ে রাত্রে রওনা দিয়েছিল। রওনা দেওয়ার পর একা বাড়িতে গেল। আমাদের গ্রাম অঞ্চলে যখন ঢুকলো, গ্রাম অঞ্চলে ঢুকার পরে আমাদের এখানে একটা বাওয়াল বিল পড়ে, সেই বাওয়াল বিল থেকে ঘটনাটা ঘটা শুরু করে। আসলে সে বাওয়াল বিলে, ঠিক আছে, ওটা এমন তো প্লেস ভালো না, এখন পর্যন্ত মানুষ সেই জায়গাটিয়ে রাত্রিবেলা যেতে ভয় পায় আর কি। সো ওইখান থেকে, তখন তো আরো ভয়ঙ্কর ছিল 1995 সালের ঘটনা যেহেতু, তখন মামা দেখলো যে রাস্তা দিয়ে একটা বিড়াল ক্রস করে গেল মামার সামনে। তো বিড়াল ক্রস করে গেছে, এটা স্বাভাবিকই ধরছে মামা, ওটা প্রথম বুঝে নাই। তো দেখতেছে ওই বিড়ালটা মামার চতুর্দিক দিয়ে ঘুরতেছে। এরপরে ঘোরার পর তো মামা বুঝে ফেলছে কি এটা স্বাভাবিক কিছু না। তখন মামা যেটা করলো, একটা মামা স্মোক করে, তখন সিগারেট জ্বালালো, সিগারেট জ্বালানোর পরে সেই বিড়ালটা চোখে নিমিশেই নাই, উদা হয়ে গেছে। এরপরে যেটা হলো, মামা একটু আগালো, আগানোর পরে দেখে একটা মহিলা নতুন বউ চুলগুলো পিছনে ছেড়ে দাঁড়িয়ে রয়েছে। তো মামা পিছন দিকে ডাকছে, কে আপনি এত রাত্রে এখানে কি করছেন, আপনার বাড়ি কোথায়, এরকম কথা জিজ্ঞাসা করছে। যেই দুই তিনবার জিজ্ঞেস করলো, যেই দেখে সাড়া দেয় না, তো মামা বিষয়টা বুঝতে পারে আর কি। তো বুঝলে মামা যেটা করে, তখন আবার সিগারেট ছিল, সিগারেট জ্বালায়, সেটিও তখন ই হয়ে যায়, উদা হয়ে যায়। তো মামা তখন আরো সতর্ক হয়ে যায়, দোয়া কালাম যাবার তো তা পড়া শুরু করে। তো মামা যখন আরেকটু আগালে যেটা ঘটল, একটা বাসজার পরে সামনে, সেই বাসজারে ক্রস করবে, তখন দেখে একটা বাস নিচু হয়ে পড়ে রয়েছে। তো মামা তো এটা জানা আছে যে বাস নিচু হয়ে পড়ে রয়েছে, এখন যদি বাসের উপর দিয়ে ক্রস করে যাই তাহলে আমার ক্ষতি হতে পারে এটা। তো তখন মামা কি করলো, সেখান দিয়ে না যেয়ে নিচ দিয়ে ঘুরে গেল। তো ঘুরে গেলে তখন ধান কাটা ছিল, তো তখন ধান খেত দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখে 200-300 শিয়াল মামাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। তো চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে, এখন মামা তো খুব ভয় পেয়ে গেছে, এখন কি করবে বুঝতেছে না তখন সেই মুহূর্তে। তো মামা যেটা করলো, চোখ বন্ধ করে দৌড় দিছে। এখন উষ্টা খেয়ে কোথায় জানি পড়ছে, তোরে গড়াতে গড়াতে যায় দেখে রাস্তার পাশে সে পড়ে রয়েছে। তো পড়ে থাকলে তারপর আস্তে আস্তে তার চোখটি খুলে উঠে হাঁটতে লাগে। তো হাঁটতে হাঁটতে একটা ইয়ে যায় বসে, একটা বেঞ্চে যায় বসে, বসলে ওখানে একটু সে রেস্ট করে তো আবারও হাঁটতে থাকে। তো হাঁটলে তার একটা কথা মনে পড়ে যায় যে সামনে তো একটা ইয়ে আছে, মানে গলায় দড়ি দিয়ে একজন মহিলা মারা গেছে, তো ওই গাছের নিচ দিয়ে যেতে হবে গেলে। তো এটা মনে পড়ে যায়, আরো আতঙ্কিত হয়ে ওঠে মামা। তখন মামা আর কি করবো, ভয়ে ভয়ে আস্তে আস্তে আগাতে থাকে। তো দেখে যে ওই গাছটাও রাস্তার সাথে নামিয়ে রেখেছে, তো রাস্তার সাথে শোয়ানো দেখে মামা এটা বুঝতে পারে এখন এদিক দিয়ে যাওয়া যাবে না। তো তখন একটু ঘুরে যায়, ঘুরে গেলে আস্তে আস্তে আগাতে এক পর্যায়ে সে বাড়ির কাছাকাছি এসে পড়ে। বাড়ির কাছাকাছি আসলে একটা কবরস্থান পড়ে। কবরস্থানে যেটা হয়, তিনটা লোক একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে একটা লাশও আছে। তো মামাকে বলছে যে আমরা তিনজন এখন লাশটা দাফন করতে হয়, এখন আপনি যদি আসেন তাহলে আমরা লাশটা দাফন করতে পারছি। এখন মামা তো বিষয়টা বুঝে গেছে যে শুরু থেকে যে বাধাটা এই পর্যন্ত আসছে, এখন এখানে যদি আমি যাই তাহলে তো আমাকে একবারে মাইরে ফেলবে। তো মামা সেখানে আর যাওয়ার সাহস করে না এবং বলে, না ভাই, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমার এখান থেকে যেতেই হবে, আমার এখানে থাকা সম্ভব না। তো মামাকে মুঠা গলায় বলতাছে কি, তুই মুসলমান হয়ে একজন মুসলমানের জেনে ই বিপদে সাহায্য করবি না। তখন মামা বলতাছে যে আমি যতই মুসলমান হই আমি এখন উপকার করতে পারবো না, আমার বাড়িতে তারা আছে, আমাকে যেতে হবে। তো মামা এটা অনেক তকাতকি হয়, তখন তর্ক বিতর্ক চলতে থাকে। মামা এক পর্যায়ে আল্লাহর রহমতে তখন ফজর আজান দিয়ে দে। ফজর আজান দিলে ওই তিনজন লোক সহ যে লাশটা ছিল খাটিয়াতে, এই মোট চারজন লাফে সাথে তাল গাছ ছিল, তাল গাছের উপরে উঠা পরে। তো তাল গাছের উপরে উঠার পরে সে বলতে লাগে, ওই জিনগুলো যে ছিল তারা বলে, আজকের মতো বেঁচে গেলি, তোকে যদি আর সামনে পর্যন্ত নিতে পারতাম, একটা বিটা আছে কি জানি নাম, এটা আমার খেয়াল নাই বর্তমানে, তো ওই বিটা পর্যন্ত যদি তোকে নিতে পারতাম তাহলে তোকে জানি মেরে ফেলতাম। তো এটা বলে তখন মামাও তর্ক করতে থাকে, বলল যে আমার তোরাও বেঁচে গেলি, তোরা থাকলে তোদের খবর ছিল, খবর আছে। তো তখন এক পর্যায়ে মামা একবারে উপর দিকে তাকিয়ে থাকে তখন ফজরের নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব আসছিল। ইমাম সাহেব এসে তখন মামার কাঁধে হাত দে, বলে, আচ্ছা কামাল ভাই, আপনার আপনার কি হয়েছে? ওই ওই দিকে তাকেই তাকে কার সাথে কথা বলেন? এখন মামা তো একটা কথাও বলতে পারে না, মামার মুখ একবার স্টপ হয়ে গেছে। তো ইমাম সাহেব যেটা করলো, ইমাম সাহেব বলল, আমি বুঝতে পারছি আপনার কি বিষয়টা হয়েছে, থাক আমার সাথে চলেন মসজিদে যাই। তো মামাকে নিয়ে মসজিদে গেল। মসজিদে যাওয়ার পর তারা আর ই করলো না, তারপর আর সমস্যা হলো না। তারপর মামা সেখান থেকে ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে গেছিল। এটাই ছিল আমার সেকেন্ড স্টোরি। তো আমি এখন তৃতীয় ঘটনাটি বলতে যাচ্ছি। আমার তৃতীয় ঘটনাটি হলো আমার আম্মুর নানুর বাড়ির ঘটনা, একটি গাছ কেন্দ্রিক একটা ঘটনা। তো এর আগে আমি একটা কথা বলে নিতে চাই, অনেকে আছে শো দেখার পরে বিশ্বাস করে না, বলে এগুলো শুধু গল্প। আসলে যাদের সাথে ঘটে ঘটনাগুলো তারাই বুঝতে পারে যে এগুলো কি সত্য না মিথ্যা। আর একজন মুসলিম হিসাবে এটা কোরআনে আছে, একটা জিন সূরা আছে পুরোটা। সো এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা ইসলাম থেকে সরে যাব, আমাদের ঈমান থাকবে না। তো যাই হোক, আমরা ঘটনায় ফিরি। তৃতীয় ঘটনা হচ্ছে আমার একটা গাছ কেন্দ্রিক। সো আমাদের আম্মুর নানুর বাড়ি যে ছিল সেইখানে একটা গাছ ছিল, সেই গাছটি খুব পুরনো ছিল, বট গাছ মেবি, হ্যাঁ বট গাছ ছিল, সাথে আবার শিমুল গাছ ছিল। তো একদিন আম্মুর আম্মুর মামা যেটা করলো, ইয়ে গেল রাত্রেবেলা বাজার থেকে আসতেছিল, বাজারে গেছিল তারা রাত্রে। তো আসার সময় তো এক শিমুল গাছ থেকে একটা কি জানি নেমে আসলো, কি জানি নেমে আসা আমার আম্মুর মামার সাথে মারামারি শুরু করলো। মানে এক পর্যায়ে তারা মারামারি করতে করতে ধান খেতে নেমে পড়ছিল, অনেকক্ষণ মারামারি করছে তারা। এক এবং কি ফজর অনেক মানুষই শুনছে আশপাশে, শুনলে তারা আর বেরোয়নি বয়ের দিকে। আর তখনকার কথা একটা প্রচলিত ছিল যে 1995 সাল থেকে 1999 সাল পর্যন্ত নাকি এই জিনবুতের উৎপাত ছিল। আমি যতটুকু শুনেছি মুরব্বীদের কাছ থেকে সেই সময় নাকি খুব জিনবুতের উৎপাত ছিল। তো সেই সময় কি ঘটনা একটা এটা। তখন যেটা ঘটলো, এক পর্যায়ে ভজরে আজান দিলে সেই জিনটা সেখান থেকে চলে যায়। চলে গেলে আমার আম্মুর মামা যে থাকে সে খুব অসুস্থ হয়ে পড়ে, খুব জ্বর আসে, এক সপ্তাহ মতো জ্বর ছিল। এরপর থেকে তিনি দুর্বল হয়ে যায়, একবারে দুর্বল হয়ে যায় মানসিকভাবে শারীরিকভাবে। এরপর থেকে তিনি রাত বিরাতে বের হতো না, প্লাস সে খুব দুর্বল হয়ে যায়, এখন তেমন শক্তি পায় না এই ওই ঘটনার পর থেকে। এরপরে যে ঘটনাটি ঘটে আমার আম্মুর খালার সাথে ঘটনাটা ঘটে, সেটা হলো ওই গাছকে নিয়েই। আম্মুর খালা যে ছিল গ্রামে অঞ্চলে সকালবেলা আমপাড়া পরে বা ই পরে কোরআন শরীফ পড়তে যে যায় বাচ্চারা, তো আম্মুর খালাও তখন যেত ওই বাচ্চাদের সাথে। তো যাওয়ার পরে যখন যাচ্ছিল এরকম করে প্রত্যেক দিন যায়, কোনো সমস্যা হয় না। হঠাৎ একদিন যখন মা ওই গাছের সামনে দিয়ে যাচ্ছিল আম্মুর খালা, তখন যেটা হলো ওই গাছ থেকে কে জানি একটা নেমে এসে ওই আমার আম্মুর যে খালা ছিল তাকে মানে থাপ্পড় দিয়ে চলে গেল। তো আম্মুর যে খালা ছিল সে মনে করছে, তো সে বাসায় গেছে কাঁদতে কাঁদতে, বাসায় যেয়ে বলে আমাকে ইয়ে আসে, আমার ওই পাশের বাসার তার কাকি ছিল, ওই কাকি এসে আমাকে ই করছে, চরমা থাপ্পড় মারছে। তো আম্মুর যে নানু ছিল, তো নানু আম্মুর নানু যে ওই বাসায় যে জিজ্ঞেস করে, আপনি আমার মেয়েকে থাপ্পড় দিয়েছেন বলে। তারপর বলে, আমি থাপ্পড় দিব কিভাবে, আমি তো সেদিন বাড়িতেই ছিলাম না, আমি তো সেদিন বাড়িতেই ছিলাম না, আমি তো আত্মীয়র বাড়িতে গেছিলাম। তখন তো অবাক হয়ে যায় বিষয়টা আর কি, বুঝতে পারে সেই গাছ নিয়ে ঘটনাটা ঘটছে। আবার যেটা হয় আম্মুর যে খালা ছিল, যে জ্বরে জ্বরে এক সময় কিছুদিন পরেই সে মারা যায় ওই থাপ্পড় খাওয়ার পরে। এরপরে আবার আম্মু যখন তাদের নানুর বাড়িতে থাকে, তখন যেটা হয় আম্মুকে মাঝে মাঝে ডাকছিল, তিনবার ডাক দিছিল রাত্রিবেলা, তিনবার ডাক দিছে, আম্মু বিষয়টা বুঝতে পেরে আম্মু আর বের হয়নি। তো এরকম করে ওই গাছের নিচে একদিন আমার মামাকেও ভয় দেখায়। একদিন আমার মামা রাত্রিবেলা বাসা থেকে বাড়ি থেকে বের হয়েছিল, বের হলে দেখে তার খালাতো বোন ওই গাছটার নিচে দাঁড়িয়ে রয়েছে, তো মামা মনে করছে তো ওর খালাতো বোন, তো উনি আগাইতে চাইলেও আমার যে নানি ছিল আমার নানি আগাতে দেয় নাই, আমার নানি ডাক দিয়ে এখান থেকে এনে পড়েছিল। তারপরে আমার মামার মনে হয় যে তার যে খালাতো বোন ছিল সে তো আর পৃথিবীতে নেই, সে তো অনেক দিন আগে মারা গেছে। তো এরকম ঘটনা ঘটছে। তো এটাই ছিল আমাদের তৃতীয় ঘটনা, এটা হলো আমার চতুর্থ ঘটনা। এই ঘটনাটা হলো আমার নানুর বাড়ির ঘটনা, আমিও দেখছি এক সময় ঘটনাটা। তো এই ঘটনাটা হচ্ছে আমাদের নানুর বাড়ির, আমাদের নানুর বাড়িতে এক রাতে আমাদের আমার নানার যে মানে ছিল চাকর ছিল, ওই চাকরের সাথে মাঝে মাঝে আমার মামা ঘুমাতো, কারণ মামা অনেক রাত্রে আড্ডা দিয়ে এসে রাত্রে ঘুমাতো, আর বাসায় ঢুকলে তো নানা বকাবকি করবে, তো এই জন্য কি করতো ওই চাকরের সাথে এসে ঘুমাই পড়তো। তো এক রাতে চাকর অনুভব করে যে আমার মামা এসে তার পাশে শুয়েছে, তো বলল কামাল ভাই কামাল ভাই বলে ডাক দিল, কথা বলে না। এরপর যে হাত দিয়ে ছুল শরীর মানে একবার তুলার মতো নরম, তুলার মতো। তো সেদিন তো খুব ভয় পাইছিল ওই আমার নানুর চাকরটা, ভয় পেয়ে সেখানে প্রস্রাব করে দিয়েছিল। এরপরে যখন মামাকে জিজ্ঞেস করে কামাল ভাই আপনি কি কালকে রাতে এসে আমার সাথে ঘুমিয়েছিলেন, তো মামা বলে না আমি তো কালকে রাত্রে বাইরে হইনি, আড্ডা দিতেই যাইনি, আমি কালকে বাসায় ছিলাম। তো মামা তখন তো ওই চাকরটা ভয় পেয়ে যায়, তখন চাকরটারও জ্বর আসে ভয় পায়। তো আবার আমাদের নানুর বাড়িতে ঘটনা আরেকটা ঘটছিল কি, আমার নানা কি দেখা একদিন নতুন বউ উঠানে মাঝখান দিয়ে রাত্রেবেলা হাইটে যাচ্ছে, তো আমার নানা তখন ডাক্তার ছিল আপনি কে এখানে কোত্থেকে আসছেন, ডাকতা ছিল, ডাকলে কোনো সাড়া দেয় না, তার মতো সে চলে যায়নি, চলে গেছে, চলে যেয়ে কি করলো বাজার ছিল সাথেই, এই বাজারের যে বাজারের ভিতরে ঢুকলো সরাসরি, যে বাজারের ভিতরে ঢুকলো। তো এই ঘটনা তো আমার নানা বুঝতে পারে। এরপরে একদিন আমি ছোট থাকতে আমার নানুর বাড়িতে যখন যাই, আমার বয়স তখন 7 বছর, যখন আমি যাই, তো একদিন আমার মামার সাথে আমি একটু নানুর বাড়ির ঘরের বাইরে থেকে আমি একটু যে চাং বলে যেটাকে ওই যে গরমকালে মানুষ বসে, যেখানে বসে বসে আড্ডা দেয় গরমের সময়, ঠান্ডা গরম ঘরে গরম পড়ে তো সেই জন্য সে তারা বাইরে বসে। তো তখন আমি ওইখানে যাই আমার মামার সাথে, ওই চাংটা ছিল রাস্তার সাথেই, তো ওই রাস্তার সাথে যে চাংটা ছিল আমি আর মামা বসি, বসলে এক পর্যায়ে যেটা হয় এক পর্যায়ে দেখলাম একটা সাদা একটা অবয়ব দেখা যাচ্ছিল, সাদা কাপড় পরা এবং চোখ দুটো লাল, অনেক বড় বড় চোখ এবং সাদা কাপড় পরা পুরাটা। তো আমি দেখে তখন ভয় পাবো নাকি সাহস কিছুই বুঝতেছিলাম না, শুধু তাকিয়ে রয়েছিলাম, আর আমার মামাকে জিজ্ঞেস করলাম মামা এটা কি যাচ্ছে, কে এটা যাচ্ছে, তখন মামা তো সাথে সাথে একটা সিগারেট জ্বালালো, জ্বালাইলে তারপরে মামা যেটা করলো সিগারেট জ্বালালো, এরপরে সেই জিনিসটা দেখলাম মানুষের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে রাস্তার সাথে, আমরা দুজন দেখছিলাম রাস্তার মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে, আবার দেখতেছি ইয়ের ভিতর দিয়া সাইকেলের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। ওরা অবশ্য দেখতে পারিনি, কিন্তু আমরা দুজন দেখছিলাম। আবার মাঝে মাঝে এরকম ঘটনা ঘটত আমার নানুর সাথে, যে নানু তো সারাদিন কাজ টাজ করে সন্ধ্যার সময় গোসল করত। সন্ধ্যার সময় গোসল করার কারণে নানু যখন ইয়ে যায়, কলপারে যায়, কলপারে গেলে ওটার উপরে একটা গাব গাছ ছিল, তো ওই গাছের উপর থেকে কে যেন প্রস্রাব করে দেয়, প্রায় প্রায় এরকম ই করত। তখন আমার নানু পকা দিত কে এরকম ই করত। তারা নানু অবশ্য বুঝতে পারছে, বুঝতে পারতো যে ওর ইগুলারই খাচ। তো এরপরে আবার মামা একদিন দেখতে পায় যে ই করছে, এক নতুন বউ হেঁটে যাচ্ছে, মামার সাথে এই একই ঘটনা ঘটে। এরকম প্রায় ঘটনা ঘটে এখন পর্যন্ত আমার মামার বাড়ির ওই প্লেসটাতে মাঝে মাঝে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে। তো এটাই ছিল আমার চতুর্থ ঘটনা। তো এই জায়গায় আমাকে আসার জন্য আমার ধন্যবাদ আন্তরিকভাবে তাদের সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, এটাই ছিল আমার শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে, ছোট্ট বন্ধু, আমাদের ক্লাস 9 এ পড়ুয়া, কিন্তু চুপ খুব সুন্দর করে তার জীবনের কিছু এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে গেল। আপনিও যদি চান আগামী পর্বে আপনার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে, তাহলে এখনই আপনার কাছে থাকা মোবাইল ফোন তার মেসেপশনে চলে যান, গিয়ে ট্যাপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠায় দেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও, ব্রট ইউ বাই প্রাণ পটাটা। এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছেন অনেকে, প্রিয় রয়েছেন আমাদের সাথে, এদিকে জয়েন করেছেন আমাদের জমির, এদিকে বন্ধু নামটা হচ্ছে মোহাম্মদ হোসেন, জয়েন করেছেন রাতুল আমাদের সাথে, জয়েন করেছেন এদিকে বন্ধু ফারুক, জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে নাহিদ, জয়েন করেছেন ঋষাদ, রয়েছেন ফারুক, রয়েছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে রতন, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু লীরা আক্তার, জয়েন করেছেন শাহিনুর, জয়েন করেছেন আমাদের লিমন, এবং জয়েন করেছেন মোহাম্মদ আব্দুর রহমান, যুক্ত রয়েছেন আমাদের সাথে আরো বেশ কিছু বন্ধু, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জয়েন করেছেন রশনা, নাইম রয়েছেন আমাদের সাথে, বাবু রয়েছেন, রিহা রয়েছেন আমাদের সাথে, সাজ্জাদ রয়েছেন আমাদের সাথে, নবনীতা রয়েছেন আমাদের সাথে, মাধব যুক্ত হয়ে গেছেন, এমডি ইমন যুক্ত আছেন আমার সাথে, যুক্ত রয়েছেন এদিকে আমাদের সাথে বন্ধু নাইম গাজীপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ, প্লাবন যুক্ত রয়েছেন আমাদের সাথে, কল্যাণী রায় যুক্ত রয়েছেন কলকাতা থেকে আমাদের সাথে, যুক্ত রয়েছেন আমাদের সাথে মুগ্ধ, যুক্ত রয়েছেন আমাদের সাথে অনুপ সহ আরো অনেক অনেক বন্ধু, প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, সেই শুরু থেকে কিংবা মাস পথে কিংবা একেবারে শেষ মুহূর্তে এসে যে বন্ধুটা আমার সাথে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে। খুব ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আগামী পর্বে বেঁচে থাকলে আবারও হাজির হব নতুন কিছু স্টোরি টেলার নিয়ে, যারা তাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। সে পর্যন্ত অবশ্যই কানেক্টেড থাকবেন জাগো এফএম 94.4 এর সাথে, বিকজ উই হ্যাভ লটস অফ শোজ যেগুলো আমরা আপনাদের জন্যই কানেক্ট তৈরি করে থাকি, যে কন্টেন্টে আমাদের আর্যরা আপনাদেরকে ইন্সপায়ার করতে চায়, আপনাদেরকে কিছু এন্টারটেইনমেন্ট দিতে চায়। সো আমরা বিলিভ করি আপনারা যদি আমাদের পাশে থাকেন, জিয়াগো এফএম 94.4 আরো ভালো ভালো অনুষ্ঠান তৈরি করবে এবং আপনাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।